এই ঘটনাটি এখন আপনারা যেটি শুনবেন, এই ঘটনাটি আমাদের ভৌতিকতা মায়া এবং মিডনাইট সিনেমা মডারেটর শিমু আপনাদের জন্য সংগ্রহ করেছিল এবং সে এই ঘটনাটি লিখেছে। আমি যখন এই ঘটনাটি বলবো এখন আপনাদেরকে, তখন মনে হতে পারে যে ঘটনাটি আমার, কিন্তু আদতে এই ঘটনাটি শিমু সংগ্রহ করেছেন এবং তিনি লিখেছেন। এবং এই মুহূর্তে আমি সে যেভাবে বলেছে বা সে যেভাবে লিখেছে আমি আপনাদেরকে সেইভাবেই শোনাবো, তবে কিছুটা আমার মতো করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। শিমু বলছেন, আজকের ঘটনাটি মূলত সাভারের একটি পরিচিত এলাকা কেন্দ্রিক। বর্তমানে সেখানে প্লট কেনাবেচার কাজ চলছে, তবে স্থানটি অনেক বড় হওয়ায় এবং গোপনীয়তার কারণে ঘটনা যে শেয়ার করেছে তার এক্সাক্ট লোকেশন প্রকাশ করতে চাননি। তবে যে জায়গার ঘটনা, সেই জায়গাটা হচ্ছে মণ্ডলদের আধিপত্যের। মণ্ডলদের আধিপত্য বোঝাতে সেখানে মুসলিম মণ্ডলও আছে, আবার সনাতনী মণ্ডলও আছে, তবে উভয় গোষ্ঠীর আধিপত্য বেশ। ঘটনাটি 2000 সালের। আশুতোষ নামের একজন ব্যক্তি থাকতো সেই মণ্ডল পাড়ায়। আশুতোষ হচ্ছে তার বাবা মায়ের একমাত্র ছেলে। এর মধ্যে তার আর কোনো ভাই বোন হয়নি, তবে ভাই বোন হয়েছে আশুতোষ মারা যাবার পরে। যেহেতু আশুতোষ তখন বাবা মায়ের একমাত্র সন্তান, তাই সে ছিল বেশ আদরের। ছেলেটা হওয়ার পর থেকে কেমন এক প্রকার একরোখা ধরনের ছিল। আশুতোষ তখন ক্লাস 9 থেকে 10 উঠে এবং ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে যে টেস্ট পরীক্ষাটা দেওয়া হয় সেই টেস্ট পরীক্ষায় আশুতোষ খুব খারাপ রেজাল্ট করে। ওর এই রেজাল্ট দেখে ওর বাবা মা ওকে খুব বকাঝকা করে। বর্তমানে মানে এই সময় এখন এই এলাকায় ঘন জঙ্গল খুব কম, কিন্তু তখনকার সময় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল ঘন জঙ্গল। দিনের বেলা তো গাছ অঞ্চম করে উঠত, শিউরে উঠত শরীর। জায়গাটার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই বাঁশঝাড়। রাস্তার ওই দিকে হচ্ছে একটি শ্মশান। শ্মশান থাকলেও সেখানে 90 সালের পর থেকে আর কোনো লাশ দাহ করা হয়নি। এর আগে একমাত্র শ্মশান ঘাট হিসেবে সেখানেই লাশ দাহ করা হতো। 90 সালের পর থেকে যারা সনাতনী মণ্ডল ছিল তাদেরকে মাটি চাপা দেওয়া হতো। আমি কিছুদিন আগে তেঁতুল গাছটির ছবি ভৌতিকতা গ্রুপে এবং পেজে শেয়ার করেছি। এই তেঁতুল গাছটি অনেক পুরাতন। অনেকের মতে এই তেঁতুল গাছটি যুদ্ধের অনেক আগের সময়ের। এই তেঁতুল গাছটার নিচে শ্মশানে নেওয়ার আগে সব বা দেহ মৃতদেহ দাহ করার আগে যা যা রিচুয়াল করার দরকার সেই সকল কাজগুলো এইখান থেকে সম্পন্ন করে রাস্তার অপোজিটে সেই শ্মশান ঘাটে নিয়ে দাহ করা হতো। পরীক্ষায় খারাপ ফলাফল আর বাবা মায়ের বকাঝকার কারণে আশুতোষ ভীষণভাবে ভেঙে পড়ে এবং সন্ধ্যার দিকে সে আত্মহত্যা করে। যে স্থানে আশুতোষ সুইসাইড করে জায়গাটা তখন সম্পূর্ণ পরিত্যক্ত ছিল, সচরাচর সেদিকে কোনো লোকজন যেত না। এইভাবে 2 দিন কেটে গেল, কিন্তু আশুতোষের কিন্তু কোনো খোঁজ খবর নেই। তার বাবা মা কিন্তু তাকে খুঁজে কোথাও পাচ্ছেও না। আশপাশের সকল জায়গায় খোঁজাখুঁজি করেছে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। সকলে ভেবেছে হয়তো রাগ করে কোথাও চলে গেছে, রাগ ঠান্ডা হলে আবার বাড়ি ফিরে আসবে। কয়েকদিন পর আশুতোষের লাশের খোঁজ পাওয়া যায়। তাছাড়া সবচেয়ে ভাবার বিষয় হচ্ছে যেদিকে আশুতোষ সুইসাইড করে সেদিকে অনেক শেয়াল ছিল, কিন্তু কোনো শেয়াল আশুতোষের লাশটাকে ছুঁয়েও দেখেনি। ফাঁসি দেওয়ার পর আশুতোষের লাশ ফাঁস দেওয়ার দড়িটা মোটামুটি নষ্ট হয়ে গিয়েছিল, বিশেষ করে গলার দিকটাতে। শরীরের মাংস নষ্ট হয়ে যাওয়াতে মাথাটা বডি থেকে আলাদা হয়ে ছিঁড়ে পড়ে গেছে। বডি এবং মাথা দুটোই আলাদা হয়ে নিচে পড়ে যায়। মোট কথা, পুরো শরীরটা পচে গিয়েছিল। অনেকে ধরে নেন আশুতোষ হয়তো 10-12 দিন আগে মারা গিয়েছে, তাই লাশটা দেখেও মনে হচ্ছে প্রায় 10-12 দিনের বা আরো বেশি সময়ের। যেহেতু জায়গাটা পরিত্যক্ত ছিল তাই ওদিকে কারো তেমন একটা যাওয়া হয়নি। এমন তো অবস্থায় আশুতোষের খোঁজ তো কেউ পেত না। মণ্ডল পাড়ায় আশুতোষের পরিবারের কোনো এক আত্মীয় মারা গিয়েছিল, আর তারা সেই সব দেহটা নিয়ে সেই তেঁতুল গাছের নিচে যায় এবং গিয়ে দেখে সেখানে একটা বডি, আর বডিটা তেঁতুল গাছের নিচে পড়ে আছে। আর সেই তেঁতুল গাছের সাথে ঝোলানো আছে ফাঁসি দেওয়া সেই দড়িটা। যেহেতু তখন পুলিশের তেমন একটা আনাগোনা ছিল না, তাই তারা কোন রকম লাশটাকে থামাচাপা দিয়ে ফেলে। আর যেহেতু তারা মণ্ডল পরিবারে ছিল তাই একটা প্রভাবও ছিল, আর এই প্রভাবের ফলে সেই রকম ভাবে কোনো সমস্যা হয়নি। এর কিছুদিন পরে সেখানে আরেকজন লোক মারা যায়। এবং সেই লোক মারা যাওয়ার আগে তার পরিবারকে বলে যায় সে যদি মারা যায় তাহলে যেন তার লাশটা মাটি চাপা দেওয়া হয়। তাই তার কথা অনুযায়ী পরে তাকে মাটি চাপা দেওয়া হয়। যেহেতু সে সনাতন ধর্মের ছিল তাই সনাতন ধর্ম অনুসারে পোড়ানো বা মাটি চাপা দেওয়ার আগে তাদের কিছু কার্যবিধি থাকে। তাই তারা সেই কার্য সম্পূর্ণ করার জন্য সেই তেঁতুল গাছের নিচে তার শব ধরে নিয়ে যায়। যেহেতু এলাকাটা পরিত্যক্ত ছিল তাই সেখানে তেমন বেশি মানুষজন যাতায়াত করত না। একমাত্র শুধু মানুষ মারা গেলেই সেখানে যাওয়া হতো, অন্যথায় সেখানে কেউ আসা যাওয়া করত না। আর আশুতোষ যে দড়িতে গলায় ফাঁস দিয়েছিল সেই দড়িটা সেইভাবেই তেঁতুল গাছে ঝুলেছিল। মানুষ একটু ভয় পায় যেহেতু ফাঁস লাগানো দড়ি, তার উপর ডেড বডি সহ দড়িতে মাংস লেগে পচন ধরে গিয়েছিল, তাই সেই দড়িটা আর কেউ তেঁতুল গাছ থেকে নামায়নি। অত সাহস তার কারো ছিল না, সেভাবেই রেখে চলে যায়। তাছাড়া তখন মানুষের মধ্যে একটা ভয় লাগাও কাজ করত। এই লোকটাকে মাটি চাপা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেই লোকটা মূলত বিকেলের দিকে মারা যায়। যেহেতু মারা যাওয়ার আগে লোকটা বলেছিল সে যদি মারা যায় তাহলে যেন তার দেহটা খুব দ্রুত মাটি চাপা দেওয়া হয়। তাই যারা তাকে মাটি চাপা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল তেঁতুল গাছের কাছে যাবার পরও ওই সিচুয়েশনও তারা খুব দ্রুত মাটি চাপা দেওয়ার কাজটি সম্পূর্ণ করে। এর মধ্যে তারা সেই লাশটাকে গোসল করাতে নিয়ে যায়। গোসল করানোর সময় কোনো একটা জরুরি জিনিস তার আনতে ভুলে যায়, তাই সেখান থেকে তিনজন লোক সেই জিনিসটা আনতে যায়। এর মধ্যে বাকি লোক যারা ছিল তাদের মধ্যে কেউ গর্ত করছিল মাটি চাপা দেওয়ার জন্য, কেউ গোসলও করাচ্ছিল। যেহেতু তারা সনাতন ধর্মের তাই তাদের মাটি চাপা দেওয়ার ধরন আলাদা, যার ফলে তারা গর্তটাও করে একটু ব্যতিক্রম ভাবে। যখন সে তিনজন জরুরি জিনিস আনতে যাবে তখন তাদের মধ্যে থেকে একজন হঠাৎ দেখতে পায় সেই তেঁতুল গাছে। কিছুদিন আগে যে ছেলের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল সেই আশুতোষী এখনো গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। ঠিক মাগরিবের আগ মুহূর্তে যখন তাদের সব প্রস্তুতির কাজ প্রায় শেষ হয়ে এসেছে তখনই হঠাৎ করে এই দৃশ্যটা তাদের চোখে পড়ে। তখনও কিছুটা আলো স্পষ্ট ছিল, সবকিছু দেখা যাচ্ছিল। সে লোকটা জাস্ট এক পলকের জন্য দেখল, আর এই এক পলক দেখে তার ভেতরে ভয় লাগতে শুরু করলো। ভয় পেয়ে সে পাশের লোকটিকে ডেকে বলল, দাদা আমার ভেতরে না খুব ভয় লাগছে, আপনি বাকি লোকদের ডাকুন আর যত তাড়াতাড়ি সম্ভব মাটি চাপা দেওয়ার কাজ শেষ করুন, আমি বাসায় চলে যাব। তাছাড়া সন্ধ্যা নেমে এসেছিল, তখন যদি মাটি চাপা দেওয়া না হয় তবে অন্ধকার হয়ে গেলে কাজ শেষ করতে আরো দেরি হতো। তাই সবাই মিলে লাশ মাটি চাপা দিয়ে যেয়ে যার বাসায় চলে যায়। যেহেতু তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল আর ওই দিকটায় সেই সময় শেয়ালের উপদ্রব বেশি ছিল, তাই তারা কাজ দ্রুত শেষ করে বাড়ি ফিরে। ঠিক তার একদিন পরে মাগরিবের ঠিক আগ মুহূর্তে যে লোকটা মারা গিয়েছিল তার আত্মীয় স্বজনরা মাটি চাপা দেওয়ার জায়গা দেখতে যায়। সেখানে গিয়ে একজন বাঁশঝাড়ের দিকে দেখে তেঁতুল গাছে কিছু একটা ঝুলছে। যেহেতু তেঁতুল গাছটা অনেকটা উঁচু আর বাঁশঝাড় থেকে দূরত্ব কিছুটা দূরে ছিল তাই পরিষ্কার বোঝা যাচ্ছিল না। লোকটা দেখতে পেল তেঁতুল গাছে সেই ফাঁস দেওয়া দড়িতে কিছু একটা ঝুলছে বা দুলছে। বাঁশঝাড় থেকে যতটুকু দেখা যাচ্ছিল শুধু বোঝা যাচ্ছিল দড়িতে ঝুলে কিছু একটা নড়ছে। এটা দেখে সে সাথে সাথে তাদের লোকজনকে ডেকে বলল, ওখানে কি জানি দেখা যায়, দেখো তো, দেখো তো, তোমরা দেখো কিনা। যেহেতু তখন সন্ধ্যার আগ মুহূর্ত তাই বাসায় ফিরতে ফিরতে তাদের সন্ধ্যা হয়ে যায়। সেখানকার লোকজন টর্চের আলো মেরে দেখতে পেল আগের দিন সন্ধ্যার দিকে যে লোকটা আশুতোষকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেছিল আজকে সেই লোকটাই গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। লোকটা জিভ বেরিয়ে আছে, চোখ খুলে গেছে, ভয়াবহ এক দৃশ্য। এটা দেখে সবাই ভয় পেয়ে গেল। তাছাড়া সন্ধ্যা হয়ে যাওয়ায় তখন লাশ নামাবে না কি করবে সেই সিদ্ধান্ত না নিতে পারে রাতে আর কেউ লাশ নামাতে সাহস করেনি। কিন্তু লাশ এভাবেও তো ফেলে রাখা যায় না, তাই কয়েকজন মিলে সেই লাশের পাশে বসে পাহারা দিল। তবুও সবার মনে ছিল এক অজানা ভয়। তারা ভাবছিল ওই দিন একজন মারা গেল, আবার আজকে আরেকজন মারা গেল। এইসব চিন্তা করে কেউ আর রাতের লাশ ধরতে যায়নি। পরদিন সকালে পুলিশ এসে লাশটা নামায়। নামানোর পর পুলিশ একটা কেস ফাইল করে। কেসের কারণে লাশ সরাসরি থানায় নিয়ে যাওয়া হয় এবং দুদিন পর ফেরত দেওয়া হয়। যে লোকটার আত্মীয় মারা গিয়েছিল সে সেখানকার ভাড়াটিয়া ছিল। পোস্টমর্টম করার পর সে লাশটা আর বাড়িতে নিয়ে যায়নি। আশুতোষদের যে সমাধিস্থল ছিল সেখানে সেই লাশ মাটি চাপা দেওয়ার জন্য নেওয়া হল। কিন্তু তখন লাশ মাটি চাপা দিতে দেওয়া হয়নি, কারণ ওই জায়গায় কেবল স্থানীয় লোকেরাই মাটি চাপা দিতে পারে, বাইরের কেউ নয়। যাদের বেশ ভালো জমি আছে, জায়গা আছে, প্রভাব আছে, একমাত্র তারাই সেখানে লাশ মাটি চাপা দিতে পারবে। পরে সেই লাশটার আত্মীয় স্থানীয়দের অনেক বুঝিয়ে সেখানে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করে। সেই লোকটাকে মাটি চাপা দেওয়ার পর মোটামুটি মাস খানেক চলে যায়, এর মধ্যে কোনো সমস্যা হয়নি। সবাই মনে করে জায়গাটা চিন্তা তো দূর হলো, কারণ সবাই এই বিষয়টা নিয়ে বেশ একটা আতঙ্কের মধ্যে ছিল। বাজারের অপোজিট দিকে কিছু জমি আছে যেখানে কৃষিকাজের জন্য ধান গম চাষ করা হয়। যারা ধান চাষ করত তারা অন্য এলাকার লোক ছিল। তারা যেই দিক দিয়ে ধানের জমিতে আসত ওইদিকের রাস্তা আর আশুতোষেরা যে দিক দিয়ে যেত সেদিকের রাস্তা দুটো মুখোমুখি ছিল। ঠিক তার এক মাস পর ওইখানে আরেকজন লোক সেই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তখন সময়টা ছিল শীতকাল, শীতের কারণে গাছের পাতা সব ঝরে গিয়েছিল। পাতা ঝরে যাওয়ায় বাঁশঝাড়ের পাতাগুলো পড়ে গিয়েছিল, ফলে জায়গাটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছিল। যেখানে জমি চাষ করতে এসেছিল তারা দেখে সেখানে আবার একজন লোক ফাঁস নিয়েছে, সেও সেখানকার স্থানীয়, অথচ তার ফাঁসি দেওয়ার কোনো কারণ ছিল না। এই ঘটনা দেখে সবার মনে সন্দেহ জাগল, কি ব্যাপার, এই গাছে কেন সবাই ফাঁসি দিচ্ছে? তখন অনেকে চিন্তা করতে লাগলো, যেহেতু এই গাছে বারবার মানুষ আত্মহত্যা করে তাই হয়তো গাছটা কেটে ফেলা দরকার। এর মধ্যে কয়েকজন গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু আশ্চর্যের বিষয় কি, ঠিক এক মাস পর যে লোকটা মারা যায় তার পরের দিনই আরেকজন ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আশুতোষ মারা যাওয়ার পর একের পর এক চারজনের আত্মহত্যা দেখে গ্রামের মানুষ ভীষণভাবে আতঙ্কিত। সবাই বুঝে গেল এইভাবে তো আর চলতে দেওয়া যায় না, এটার একটা সুরাহা করা দরকার। প্রথমত তারা সিদ্ধান্ত নেয় গাছটা কেটে ফেলতে হবে। কিন্তু প্রশ্ন হল, এই গাছ, এই মরা গাছ কাটবে কে? যেহেতু এই এলাকার লোকেরাই একের পর এক আত্মহত্যা করছে তাই কেউই গাছ কাটার জন্য রাজি না। তখন গ্রামের মণ্ডলরা গরিব লোকদের ডেকে বলে, তোরা যদি গাছ কেটে দিস তবে তোদের অনেক টাকা দিব। কিন্তু গরিব লোকেরাও রাজি হলো না। সবাই চিন্তা করলো, যদি গাছটা থাকে তবে এরকম করে মানুষ সুইসাইড করতেই থাকবে, ভবিষ্যতে হয়তো আরো ভয়ঙ্কর প্রভাব পড়বে, এমনকি তারা মারাও যেতে পারে। আর এটাও তো নিশ্চিতভাবে বলা যায় না কে বাঁচবে আর কে মরবে। এভাবে আতঙ্কে থাকতে থাকতে আশুতোষের বাবা অন্য গ্রাম থেকে দুইজন লোককে নিয়ে আসে গাছ কাটার জন্য। যেহেতু গাছ অনেক বড় তাই তারা প্রথমে গাছে গোড়া না কেটে ডাল কাটা শুরু করে। সে দুজন লোক সম্ভবত দুপুরবেলার দিকে আসে। এর মধ্যে গ্রামের একজন নিচে দাঁড়িয়ে তাদের নির্দেশনা দিচ্ছিল এবং খেয়াল করছিল কিভাবে তারা গাছ কাটছে। প্রথমেই তারা ঝুলন্ত দড়িটা কেটে ফেলে, এরপর গাছ কাটার প্রস্তুতি নেয়। সকাল থেকে অনেক মানুষ ভিড় করলেও দুপুর হয়ে যাওয়ায় সবাই যে যার বাড়িতে চলে যায়। তখন শুধু তিনজন লোক সেখানে থাকে, একজন গাছে উঠে ডাল কাটছিল, আরেকজন গাছের সাইডে দাঁড়িয়ে ছিল, আর তৃতীয়জন গাছের নিচে বসে কাজ দিচ্ছিল। হঠাৎ করেই যে লোকটা গাছে ডাল কাটছিল গাছের উপরে দাঁড়িয়ে সে কোন রকম কারণ ছাড়াই স্লিপ করে নিচে পড়ে যায়। ঠিক পড়ার মুহূর্তে তেঁতুল গাছের লতা পাতায় অদ্ভুত ভাবে তার গলা পেঁচিয়ে যায়, এমন ভাবে পেঁচালো যেন সে ফাঁসিতে ঝুলে পড়েছে। এটা দেখে পাশে আরেকজন দ্রুত দৌড়ে যায় তাকে নামানোর জন্য, কিন্তু কাছে যেতেই দেখে লোকটা জীব বেরোয় এসেছে, শরীর ঝাঁকি দিচ্ছে। এরপর আচমকে নিশ্চুপ হয়ে গেছে, তারপর সে দৌড়ছে, অর্থাৎ লোকটা তখনই মারা গেছে। অবাক করার বিষয় কি, গলায় ফাঁস নিলেও সাধারণত মানুষের রু বেরোতে অন্তত 5-10 মিনিট তো লাগে, তারও তো বেশি সময় লাগতে পারে, অথচ এই লোকটা মুহূর্তেই মারা গেল, মানে মুহূর্তেই। কিন্তু সেখানে থাকে সেই দুজন লোকের ভাষ্য মতে পাশের লোকটা 1 মিনিটের মধ্যে তার কাছে পৌঁছাতে পৌঁছাতে সেই লোকটা মারা যায়। পরে সেই লোকেরও লাশ নামানো হয়, কিন্তু যে দড়িটা গাছে উঠার আগে কাটা হয়েছিল সেই দড়িটা সেখানে গাছের নিচে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু তারপরের দিন সেই দড়িটা আর কেউ খুঁজে পায়নি। সবাই ভাবছে যেহেতু এখানে শেয়ালের উৎপাত বেশি, তাই হয়তো শেয়াল নিয়ে গেছে, অথবা দইটার মধ্যে রক্ত ছিল, মাংস বা পচা কোনো কিছু লেগে থাকতে পারে, রক্ত মাংসের আলাদা আলাদা একটা গন্ধ, সেই গন্ধ পেয়ে হয়তো শেয়াল দইটা টেনে নিয়ে চলে গেছে। যে লোকটা মারা গেছে সেই লোকটার সাথে যে লোকটা এসেছিল গাছ কাটতে, সেই লোকটা ডিরেক্ট জানিয়ে দেয় সে আর গাছ কাটতে পারবে না। এখন যদি ওই লোকও গাছ না কাটে তাহলে কিভাবে কি? তাছাড়া এলাকার মানুষও এই গাছ কাটতে রাজি না। এখন পরে সেই লোক গাছ থেকে নেমে যায় এবং লাশ নিয়ে যেভাবে প্রসেসিং করা উচিত সেইভাবে প্রসেসিং করে সেখান থেকে সে চলে যায় টাকা পয়সা না নিয়ে। সেই লোকগুলো সেখান থেকে যাওয়ার পর থেকে এক গ্রাম দুই গ্রাম মোটামুটি পুরো গ্রাম এবং আশপাশে ছড়িয়ে পড়ে কথাটা। সেই জায়গার আশপাশে যাও 200-300 বছর মধ্যে কয়েকটা বসতি ছিল, এই কথা শোনার পর থেকে সেখান থেকে বসতিগুলো আস্তে আস্তে সরে যেতে লাগলো। আস্তে আস্তে মানুষজন জিজ্ঞাসা করতে থাকে যে সবাই ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছে, তার কারণ কি? এদিকে আশুতোষের বাবা মার ফ্যামিলির কারো কোনো সমস্যা হচ্ছিল না, কারণ ওই জমির মালিক যে ছিল তাদেরও কোনো সমস্যা ছিল না, তবে সাধারণ যে জনগণ ছিল তাদেরই সমস্যা বেশি। আর এখন কি সমস্যা সেটা জিজ্ঞাসা করলে তারা বলছে সন্ধ্যার দিকে তারা এমনিতেই বের হয় না, তবে অনেকেই খেয়াল করে তাদের বাড়ির আশেপাশে কেউ কান্না করছে, টিনের চালে ঢিল পড়ে। এরকম হয়েছে একদিন এক গর্ভবতী মহিলার সাথে এক দুর্ঘটনা ঘটে। ওই মহিলার হাজব্যান্ড আবার বিভিন্ন জেলা জেলায় গিয়ে 15 দিন 1 মাসের কন্ট্রাক্টে কাঠমিস্ত্রির কাজ করে দিয়ে আসে। ঘর উঠাতে যে কদিন সময় লাগে সেই কদিনই তার হাজব্যান্ড বাইরে থাকে। সেই মহিলা তার একটা ছোট ছেলে সহ বাসায় থাকত। একদিন সেই মহিলা দেখছে আশুতোষের মতোই একজন লম্বা স্বাস্থ্যবান, তবে ফেসটা বোঝা যাচ্ছে না, শুধু দেখছে সেই লোকটা তার মাথাটা হাতে নিয়ে আশুতোষের মতো করেই নাকি বলছে, কষ্ট, আমার খুব কষ্ট হচ্ছে, আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দাও, আমার দড়িটা আমাকে ফেরত দিতে বলো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার দড়ি ফেরত দিতে বলো। এ কথা বলেই সে লোকটা তার বাড়ির দিকে তার হাতে থাকে সেই মাথাটা ঢিল মেরে ছুঁড়ে মারে। তার সাথে সমানে ইট দিয়ে ঢিল ছুড়ছে কেউ। প্রথম যখন ঢিল ছোড়ে তখন মহিলা একটু উঁকি দিয়ে জানালা দিয়ে দেখার চেষ্টা করে কি হচ্ছে বাইরে। উঁকি দিয়ে তাকিয়ে দেখে তার বাড়ির উঠোনে একটা কাটা মাথা, আর সেই মাথা খুব করুণ সুরে বলছে, আমার দড়ি ফেরত দিতে বলো, আমার দড়ি ফেরত দিতে বলো, আমার খুব কষ্ট হচ্ছে। এটা দেখে মহিলা বেশ ভয় পেয়ে যায় এবং সকাল হওয়ার সাথে সাথেই সবাইকে বিষয়টা সে জানায়। তখন আশপাশের মানুষ তার কথা শুনে বলে যে হ্যাঁ, আমাদের বাড়িতে তো এইভাবে ঢিল পড়ে, যেহেতু রাতের বেলা এমনটা হয় তাই রাতের বেলা কেউ আর পেয়ে না হই আমরা এখন। এইভাবে আস্তে আস্তে গ্রামের লোকজন আশুতোষকে দেখতে থাকে। কেউ বাবার আশুতোষের পরে মারা যাওয়া সেই 2-3-4 জনকে দেখতে থাকে। এদের মধ্যে সেই যে লোকটা গাছ কাটতে এসে মারা গিয়েছে সেই লোকটাকেও নাকি অনেকে দেখতে থাকে, এক একজন এক এক রকম জিনিস দেখতে থাকে। অনেক সময় তাদের বাড়ির টিনের চালের উপরে ইটের যে কণাগুলো থাকে সেগুলো ঝুরঝুরিয়ে পড়তে থাকে, বস্তা সহ কণা ঠেলে দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ। আমি যার কাছ থেকে ঘটনাটি পেয়েছি তারা এই এরিয়াতে নতুন এসেছে জায়গা কিনে বসবাস করার জন্য, ওনারা আবার এই বিষয়টা জানত না, ওনারাই প্রথম এই জায়গায় জায়গা কিনে। ওনার বাবা আবার কোর্টের মোহরি ছিলেন, ওনার সাথে মন্ডলদের সম্পর্ক ভালো ছিল। তাছাড়া যার জায়গা তিনি ভাবলেন যেহেতু গাছটাও কাটতে পারলাম না আর এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে এখানে কেউ আসেও না, তাই তিনি চিন্তা করলেন কম দামে কিছু জমি যদি বিক্রি করা যায় তাহলে তো অনেক ভালো। এবং সেই থেকে সেই এলাকায় শুরু হয় জমি বিক্রি। যিনি ঘটনা পাঠিয়েছেন ওনার আব্বাও চিন্তা করলো যে জায়গা জমি কিনে রাখলে তো ভালোই, তাছাড়া কম দামে জায়গা যদি কিনে রাখি তাহলে পরবর্তীতে থাকি আর না থাকি জায়গার দাম তো কমবে না, আস্তে আস্তে বাড়বে। এইসব বিষয়ে চিন্তা করে উনি প্রায় 5 কাঠার মতো জায়গা সেখানে কিনে রাখে। ওনার বাবা সেই জায়গাটা রেখেছে, ওটার পাশাপাশি জায়গাটাতেই সে তেঁতুল গাছের অংশটা পড়েছে। এখন মন্ডলরা চিন্তা করলো যে এখান থেকে যেহেতু জনবসতি কমে যাচ্ছে তাই নিজেরা যদি কিছু কম দামে জায়গা জমি বিক্রি করতে পারে তাহলে ঘনবসতিও হলো, আস্তে আস্তে এখন যে সমস্যাটা তৈরি হচ্ছে বা হয়তো বা হয়ে যাবে আস্তে আস্তে ভবিষ্যৎ ঠিক হয়ে গেলে এটাও ঠিক হয়ে যেতে পারে। তাছাড়া এরা জমিদার আমল থেকে এভাবে চাষাবাদ সবকিছু করে আসছে, কিন্তু কখনো জায়গা জমি বিক্রি করেনি। কিন্তু এখন যেহেতু সমস্যা তৈরি হচ্ছে, তাই তারা চিন্তা করলো যে কিছুটা জায়গা জমি বিক্রি করে দেওয়া হোক, আর এই সকল সম্পদে সব পৈতৃক সূত্রে পাওয়া, তাই মানুষ ওইভাবে চিন্তা করে। আস্তে আস্তে ডেভেলপ হয় তাহলে তো তাদের জন্য ভালো। এখন আঙ্কেল যেহেতু কম দামে ভালো জমি পেয়েছেন, তাই তিনি তার কিনে বেশ খুশি। উনি ওনার কিছু বন্ধু বান্ধব নিয়ে মাঝে মাঝে তার জায়গায় গিয়ে আড্ডা দেয়, মানে নতুন মালিককে। একদিন সন্ধ্যাবেলায় আঙ্কেল সেখানে যারা চাষাবাদ করেন তাদের সাথে আড্ডা শেষ করে সেই জায়গা দিয়ে বাড়িতে যেতে লাগলেন। সাধারণভাবে সন্ধ্যার পর থেকে সেই জায়গা দিয়ে কেউ আসা যাওয়া করে না, কিন্তু ওনার আবার বেশ সাহস ছিল, যার দরুন তিনি ওই জায়গা দিয়ে এসেছিলেন। প্রথমে উনি চিন্তা করল এই রাস্তা দিয়ে যাওয়াটা কি আসলে ঠিক হবে কিনা। ওই রাস্তার পাশ দিয়ে আবার একটা সরকারি রাস্তা হচ্ছে। একটা সময় উনি এসব চিন্তা ভাবনা করতে করতে ভাবল যে যাই হোক, হাতে তো টর্চ লাইট আছে, ভয় কিসের। রাস্তার এই পাশে হচ্ছে সমাধি স্থল, আর ওই পাশে হচ্ছে তেঁতুল গাছ। যেহেতু তখন চাঁদের আলো ছিল, তাই তিনি হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে ওনার চোখটা তেঁতুল গাছে যেয়ে পড়ে। উনি দেখতে পাচ্ছেন 15-16 বছরের একটা ছেলে গলায় ফাঁস নিয়ে গাছের ঝুলন্ত অবস্থায় ঝুলে আছে। উনি চিন্তা করল ওই ছেলেটা ফাঁসি দিয়ে মারা যাবে, তার কিছু একটা করার দরকার, বাঁচানো দরকার। আঙ্কেলের মাথায় তখনও ভূত প্রেত ওসবের চিন্তা আসেনি। তিনি দেখছিলেন সেই ঝুলন্ত ছেলেটার হাত পা তখন নড়ছে। উনি চিন্তা করলেন যেহেতু ছেলেটা নড়ছে তাহলে এখনো বাঁচানো সম্ভব। তখন উনি জোরে চিৎকার করে বলতে থাকে, এই ছেলে তুমি কি করছো এখানে, কি করছো তুমি? তখন সেই ঝুলন্ত ছেলেটাই আশুতোষের বলার ধরন অনুযায়ী বলছে, আপনি এদিকে আইসেন না, এই জায়গাটা ভালো না, আপনি আমার বাবা মাকে বোঝান, আমার দড়িটা ফেরত আনেন, আমার খুব কষ্ট হয়। তখন উনি চিন্তা করলো এইটুকু ছেলে ফাঁসি দিচ্ছে, এখন যদি আমি এগিয়ে না যাই তাহলে কিভাবে হবে। উনি যখনই এগিয়ে সে গাছের দিকে যাবে, ঠিক তখনই উনি দেখে সামনে 8-10টা শিয়াল, যেগুলো অনেক বড় বড়, সাধারণ শিয়ালের চাইতে অনেক বেশি বড়। এই শিয়ালগুলো সেই গাছের দিকে তাকিয়ে ইচ্ছা মতো জোরে ডাকছে। যখন শিয়ালগুলো ডাকছে তখন উনি দেখল যে ছেলেটা আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আর ঠিক তখনই উনি দেখল আস্তে আস্তে সেই ছেলের মাথাটা বডি থেকে ছিঁড়ে ধূপ করে নিচে পড়ল, একসাথে বডি ও মাথা দুইটা ধূপ করে নিচে পড়ে গেল। আর আঙ্কেল সেখানে দাঁড়িয়ে এই জিনিসগুলোকে প্রত্যক্ষভাবে দেখছেন। এমনিতে ওনার ভয়ে অবস্থা খারাপ, কিন্তু উনি তখন চোখের পলকও ফেলতে পারছেন না আতঙ্কে, এবং ওইখান থেকে সরেও যেতে পারছেন না কারণ তিনি ফ্রিজ হয়ে গেছেন। সেন্সলেস না হলে উনি একদম অবশ, মাথাটা এক সাইডে, বডিটা আরেক দিকের আরেক সাইডে পড়ে গেল। সেই বডিটা পড়ে যাওয়ার সাথে সাথেই উনি দেখলো সেখানে আরো দুজন লোক এল। এদের মধ্যে একটা ছোট্ট ছেলে, বয়স 5-7 বছর, এবং আরেকজন লোক তার বয়স মোটামুটি মাঝ এরকম। তবে সেই লোকটাকে দেখে আঙ্কেলের বেশ চেনা চেনা মনে হচ্ছে। উনি ভাবতে লাগলো লোকটাকে কোথাও না কোথাও দেখেছেন তিনি, কিন্তু মনে করতে পারছেন না। উনি দেখল লোকটা একেবারে উলঙ্গ অবস্থায় এসেছে এবং ওনার হাতে একটা ধারালো খুব উজ্জ্বল কিছুটা চকচক করছে অন্ধকারে। সেই লোকটা সেখানে এসে সেই ছেলেটার উপর কিছু একটা ছিটিয়ে দেয়। ছিটিয়ে দেওয়ার পর সেই ছেলেটা চারপাশে চক্কর কাটে। চক্কর কাটার পর ওই যে দড়িটায় ছেলেটা ফাঁস দেয় সেটা কাটার জন্য সেই লোক গাছে ওঠে, এবং গাছে ওঠে সেই দড়িটার কিছু অংশ কেটে নেয়। দড়িটা যেহেতু পাটের ছিল, অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে পাকানো ছিল সেই দড়ি। সেই লোকটা দড়িটার একটা পাট খুলে নেয় এবং সাথে আনা পুটলি টাইপের যেটা ছিল সেটার মধ্যে দড়ির কিছু অংশ রাখে। আর সেই ছেলেটার মাথার পেছন থেকে কিছু চুল, চামড়া সহ এবং খুব সম্ভবত আঙুল বা হাতের অংশ থেকে কিছুটা অংশ কেটে নেয়। যেহেতু অন্ধকার ছিল তাই তিনি তেমন একটা খেয়াল করেননি, কিন্তু বুঝতে পারলেন। তবে ওনার ভাষ্য মতে হাত থেকে কিছুটা চামড়া তো কেটে নিয়েছিল। এই সমস্ত কিছু নিয়ে সেই লোকটা সেখান থেকে একদম চলে যায় এবং সেই লোকটার পেছনে পেছনে সেই শিয়ালগুলো চলে যায়। যেন মনে হচ্ছে যে সেই লোকটা এই শিয়ালদের নেতা। যখনই তারা চলে যায় ঠিক সেই সময় হুট করে আঙ্কেলের পুরো শরীরে ঝাঁকুনি মারে। ঝাঁকুনি মারার সাথে সাথে ওনার সেন্সটা ফিরে আসে। উনি তখন ভাবতে থাকে তখন তিনি দেখলেন কি, এই জায়গায় তো এই ছেলেটা মারা গিয়েছিল। তখন ওনার খেয়াল আসে, আরে আমি তো এরকম ঘটনা শুনেছি, কিন্তু তখন সেটাকে পাত্তা দিইনি, যার কারণে এমন হলো। আমি তো এখানে জায়গা কিনেছি, এটা উনি ভাবছেন। তখন জমি কেনার আগে উনি এই ঘটনা কিন্তু জানতেন না, কেনার পরে উনি এই ঘটনাটা জানতে পারেন। তাছাড়া জায়গা কেনার আগে মন্ডলরা তাকে বলেছে, আরে মেয়া ভূত কি এখনো বিশ্বাস করেন নাকি, এগুলো কিছুই নাই। উনি আর বেশি কিছু চিন্তা ভাবনা না করে সোজা দৌড় দেন। দৌড়াতে দৌড়াতে উনার বাসা যেদিকে ছিল উনি সেই সাইডে চলে আসেন। বাসা যাওয়ার পর থেকে উনি আর কথা বলতে পারছেন না, শুধু শুয়ে থাকেন। ওনার মুখ দিয়ে শুধু লালার মতো ফেনা বের হয়। মোটামুটি উনি 18-19 দিন পর্যন্ত এই সমস্যাটায় সাফার করেন। উনি কথা বলতে চাইতো কিন্তু কথা বলতে পারতো না, যখনই কিছু বোঝাতে চাইতো তখনই তার মুখ দিয়ে ফেনা বেরোতো। এবার 18-19 দিন পর উনি যখন সুস্থ হচ্ছিল না তখন ওনাকে ডাক্তার দেখানো হয়। যেহেতু ডাক্তার দেখানোর বড় কাজ হচ্ছিল না, ঝাড়ফুঁক করানো হলো। পরে উনি আস্তে আস্তে সুস্থ হলেন। উনি যখন সুস্থ হলেন তখন ওনাকে সবাই জিজ্ঞাসা করে ওনার এই সমস্যাটা কেন হয়েছে। তখন তিনি বললেন যে তিনি দেখেছেন এবং কি দেখেছেন এবং কি দেখে তিনি ভয় পেয়েছেন। আঙ্কেল যখন সেই রাতে সেই দৃশ্যগুলো দেখছিলেন উনি আসলে মনে করতে পারছিলেন না যে উনি পুরোপুরি কি দেখেছেন, তবে যা মনে করতে পারছেন তা একটু একটু ঝাপসা ঝাপসা। তবে ওনার কাছে মনে হচ্ছিল যে লোকটা দড়ি কেটেছে, ওনাকে তিনি চিনেন, কিন্তু কোথায় দেখেছেন মনে করতে পারছেন না। উনি এই বিষয়টা নিয়ে চুপচাপ চিন্তা ভাবনা করতে থাকেন, আসলে উনি কাকে দেখেছেন, কাকে কাকে দেখেছিলেন সেইখানে। আঙ্কেল এবার যেখানে জায়গা কিনেছেন সেখানে বাড়ি করে ফেললেন। একদিন উনি চিন্তা করেন এত কিছু যখন হচ্ছে তাহলে উনি ওনার বাড়িটা বিক্রি করে দিবে, তার থেকে কিছুটা দূরে গিয়ে আরেকটা জায়গা কিনে সেখানে বাড়ি করবে। উনি চিন্তা করে আগে দূরে গিয়ে বাড়ি করবেন, তারপরে এই সমস্যার একটা সমাধান করার চেষ্টা করবে, মূলত এখানে আসলে কি সমস্যা হচ্ছে। আঙ্কেল একদিন অসুস্থ থাকার দরুন অনেকদিন ধরে মন্ডলদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি, আর এখনও একটা সুস্থ, তাই তিনি মন্ডলদের সাথে দেখা করার জন্য চান। মন্ডলদের বাড়িতে যাওয়ার পর উনি দেখেন মন্ডলদের যে ছোট ভাই উনি আবার বিদেশ থেকে এসছেন। 12-13 দিন হল। ওনার ছোট ভাইকে দেখার পর আঙ্কেলের মনে হল উনি ওই দিন তোর কাছে নিচে ওই লোকটাকে দেখেছে, এটাই তাহলে সেই লোক, কারণ চেহারাটা কেন জানি মিলে মিলে মনে হয়, আর এই লোকটাকে উনি দেখেছেন দড়ি কেটে নিয়ে যেতে। আঙ্কেল সেই লোকের বড় ভাইকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে, ভাই একটা কথা শুনে যান, আমার যখন সমস্যা হয়েছিল আমি যে লোকটাকে দড়ি কাটতে দেখেছিলাম এটা সেই লোক। পরে মন্ডল বলল, আরে না কি বলেন, ও তো বিদেশ থেকে আসছে 10-12 দিন হলো, তাছাড়া ওর নিজেরও তো অনেক সমস্যা, আমার ভাইটার নিচেই মহাবিপদে আছে। মন্ডল উনি ওনার মতো করে যা বোঝানোর বুঝিয়ে দিল। তখন আঙ্কেল বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমার কথা বিশ্বাস করছেন না তাহলে আপনি আপনার ভাইকে জিজ্ঞাসা করেন, আর না হলে আমাকে কথা বলার ব্যবস্থা করে দেন। তবে আমি শিওর গ্যারান্টি দিয়ে বলছি ওই দিন রাতে আমি ওনাকেই দেখেছি। কিন্তু মন্ডলের কথা অনুযায়ী ওনার ভাই এমন একটা অবস্থায় দেশে এসছে ওনার মানসিক অবস্থা নাকি অনেক বেশি খারাপ। তাছাড়া ওনার ছোট ভাই ওনার সাথে ঝামেলা করে, টাকা পয়সা নিয়ে বিদেশে চলে যায়, তা তিনি এই বিষয়ে তার ছোট ভাইকে কিছু জিজ্ঞাসা করেননি। এর মধ্যে মন্ডলের যে মেজ ভাই ছিল উনি আবার বেশ কিছুদিন যাবৎ বিছানায় পড়া, এবং হুট করে ওনার মেজ ভাই মারা যায়। এখন তারা যেহেতু দাহ করে না তাই তারা তার ভাইকে মাটি চাপা দেওয়ার জন্য নিয়ে যায়। যখন তার ভাইকে মাটি চাপা দিয়ে আসবে ঠিক সেই সময় মন্ডলের ছোট ভাই পারিতোষের সাথে কিছু খারাপ ঘটনা ঘটে। এই পারিতোষ আবার আশুতোষ যে মারা গিয়েছে সম্পর্কে ও চাচা হয়। এখন ওর সাথে যখন খারাপ কিছু ঘটে ও বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। বাসায় আসার পর ওর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ও খেতে পারে না, অনবরত বমি করে এবং দিনে দিনে শুকায় যাচ্ছে, ঘুম হচ্ছে না, অনেক কবিরাজ দেখায় কিন্তু কোনো উন্নতি হয় না, অবশেষে ডাক্তার দেখানো হয় কিন্তু কোনো কিছুই হয় না। এদিকে সেই আঙ্কেল মাঝে মাঝে গিয়ে মন্ডলদের সাথে জ্ঞান জ্ঞান করতে থাকে আর বলতে থাকে, আপনি একটা বার আপনার ভাইকে জিজ্ঞাসা করে দেখেন না, আমার মনে হচ্ছে ওই ছিল, দয়া করে একটা বার জিজ্ঞাসা করেন। আঙ্কেলের এমন কথা বারবার বলাতে একটা সময় মন্ডল চিন্তা করেছে, আচ্ছা যেহেতু বলছে ঠিক আছে একটা বার না জিজ্ঞাসা করেই দেখি। উনি আবার ছিলেন মন্ডলদের ভেতরে প্রধান, উনি পারিতোষকে জিজ্ঞাসা করে, আচ্ছা ওই লোকটা তোকে তেঁতুলগাছের ওইখানে এরকম ওরকম জিনিস করতে দেখেছে, উনি ভাবছে এইসব কিছু তুই করছিস, আসলে তুই কি এই বিষয়ে কিছু জানিস কিনা, আর এমনিতেও আমরা কেউ গাছটা কাটতে পারছি না, গাছ কাটতে গেলেও একটা না একটা সমস্যা হচ্ছে, পরপর দুইটা মানুষ মারা যাওয়ার পর আরো চারটা মানুষের আত্মহত্যা, যার ফলে সকলের মাঝে একটা আতঙ্ক কাজ করতে থাকে। এরই মাঝে তারা আরো কয়েকবার গাছ কাটার চেষ্টা করেছিল গাছ কাটার জন্য, কিন্তু কেউ কাটতে পারে নাই। যখন মন্ডল পারিতোষকে এসব কথা জিজ্ঞাসা করে, তখন পারিতোষ এসব কথা শুনে হাউমা করে কান্না করে ওঠে। কান্না করে ওঠাতে তখন মন্ডল জিজ্ঞাসা করে কি হয়েছে। এক পর্যায়ে কান্না করতে করতে পারিতোষ মন্ডলকে বলে, আমার আজকের এই অবস্থার কারণ হচ্ছে ওই ফাঁসির দড়িটা। সেই ফাঁসির দড়িটা দেখিয়ে সে বলে, এই দড়ি, এই দড়িটা আর কিচ্ছু না। তখন একটু মন্ডল অবাক হয়ে বলে, এই দড়ি তোর দুর্দশার কারণ হবে কেন? এদিকে পারিতোষ বিদেশ থেকে অনেক টাকা পয়সা লস খেয়ে তারপর কিন্তু আসে, ওনার বউ আরেকজনের সাথে পালিয়ে যায়। বর্তমানে অবস্থা খুবই খারাপ পারিতোষের। পারিতোষ তার বড় ভাইকে ধরে বলতে থাকে, আমি দড়িটা একটা খারাপ লোকের হাতে তুলে দিয়েছিলাম শুধুমাত্র কিছু শক্তির আশায়, শুধুমাত্র কিছু শক্তির আশায়। তখন মন্ডল জিজ্ঞাসা করে, শক্তির আশায় মানে কি? তখন পারিতোষ বলে, অমুক এলাকার অমুক লোক তাকে বলেছিল এই দড়িটা যদি তাকে কেউ নিয়ে দিতে পারে তাহলে তাকে শক্তি দেওয়া হবে। আমি সেই শক্তি পাওয়ার আশায় ওই দড়িটা সেই লোকের কাছে নিয়ে গিয়েছিলাম। আশুতোষ যেদিন গলায় ফাঁসি দিয়ে মারা যাবে এটা আবার পারিতোষ আগেই স্বপ্নের মাধ্যমে জেনে যায়। পারিতোষ আগেই থেকেই সেই তান্ত্রিক ধরনের লোকটার সাথে ঘুরত। আশুতোষ মারা যাওয়ার কয়েকদিন পর সে এই স্বপ্ন আবার দেখে। সে তার স্বপ্নের কথাটা তান্ত্রিকের কাছে গিয়ে বলে। বলার পর সে তান্ত্রিক পারিতোষকে বলে, এই লাশটা এখন ওইভাবেই থাক। পরে সে তান্ত্রিক পারিতোষকে কিছু জিনিস দেয় এবং দিয়ে বলে, তুই ওখানে অমুক দিন যাবি। আর পারিতোষকে কিছু মাটি পড়া আর কিছু মন্ত্র শিখিয়ে দেয় আর বলে দেয়, তুই প্রতিদিন সেই লাশটার ওখানে যাবি, গিয়ে দেখে আসবি, কিন্তু তুই সেই লাশটাকে ছুবি না, এমনকি কিছুই করবি না। যখন তুই সেই লাশটা দেখতে যাবি তখন তোকে পেছন থেকে নানাভাবে ডাকবে, কিন্তু তুই ভয় পাবি না, আর তোকে যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো করে দিয়ে চুপচাপ চলে আসবি। এই তান্ত্রিক আবার পারিতোষকে তেঁতুল গাছের নিচে ধ্যানের মতো করে বসে কিছু একটা করতে বলেছিল। যেদিন পারিতোষ প্রথমবার ধ্যান করতে গিয়েছিল তখন তার লাশটা দেখে অনেক ভয় লাগছিল, কিন্তু ভয় পেলেও তখন তার মনে তো আসলে দুষ্ট চিন্তা কাজ করছে। তখন সে ভাবতে থাকে, ভয় পেলেও সমস্যা নেই, এটা হাসিল করতে পারলে তো আমি শক্তি পাবো, আমার শক্তি বাড়বে আর আমি অলৌকিক ক্ষমতা পাব। প্রথম দিন যখন গেল সে দেখলো চারদিকে অনেক শিয়াল। সেখানে গিয়ে সে যখন লাশ বরাবর বসেছে তখন সে দেখে চারদিক থেকে অনেক শিয়াল চলে এসেছে। যেখানে যাওয়ার আগে তান্ত্রিক তাকে বলে দিয়েছে সেখানে যেতে হলে তাকে উলঙ্গ অবস্থায় যেতে হবে, এবং যদি খারাপ কিছু দেখে তাহলে তান্ত্রিককে শিখিয়ে দেওয়া মন্ত্র পড়ে ধুলোতে ফু দিয়ে যেন চারদিকে ছিটিয়ে দেয়। যখন শিয়ালগুলো পারিতোষকে দেখে তখন পারিতোষ সেই বালিগুলোতে মন্ত্র পড়ে শিয়ালগুলোর দিকে ছুঁড়ে মারে। তান্ত্রিক বলে দিয়েছিল যখন বালিতে মন্ত্র পড়ে ছিটিয়ে দেওয়া হবে তখন নাকি শিয়ালগুলোর চোখে কিছুই থাকবে না। শিয়ালগুলো তার শরীরের গন্ধ ঠিকই পাবে কিন্তু তাকে চোখে দেখতে পারবে না এবং তাকে আক্রমণ করতে পারবে না। পারিতোষ যখন সেখানে যায় এবং শিয়ালগুলো তার কাছে আসার চেষ্টা করে তখন সে বালিগুলো ছিটিয়ে দেয়, আর সাথে সাথে পারিতোষ দেখতে পায় শিয়ালগুলো যে অবস্থায় এসেছিল সেই অবস্থাতে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে তারা শুধু ডাকছে কিন্তু কাছে আসছে না। তারপরে যে কাজ তান্ত্রিক দিয়েছিল সেই কাজটা হচ্ছে সে যেখানে বসে মন্ত্র জপ করবে, মন্ত্র জপ করার এক পর্যায়ে সে তার হাত থেকে এক ফোঁটা থেকে তিন ফোঁটা রক্ত বের করে সেই রক্তের উপরে মন্ত্র পরে ফু দিয়ে রক্তটা দিয়ে তার কপালে শুধু একটা তিলকের মতো করে আঁকবে। আর তিলক আঁকার পর সে সেখান থেকে চলে আসবে, আর কোনো কিছুই করবে না। তাকে ভয় ভীতি যাই দেখানো হোক না কেন সে যেন ভয় না পায়। শেষে তান্ত্রিকের কথা মতো পারিতোষ তার হাতের একটা আঙ্গুলে সুচ ফুটানোর জন্য সাথে করে একটা সুই নিয়ে যায় এবং সেই সুচ দিয়ে তার হাতে একটা আঙ্গুলে সুচ ফুটিয়ে এবং তান্ত্রিকের প্রদীপের মতো করে কিছু একটা দিয়ে তার ভেতরে সে নিজের রক্ত ফেলে এবং কপালে সহজে তিলক আঁকতে পারে। পারিতোষ তার আঙ্গুল ফোটা করে ফেলে এবং মন্টপুরে কপালে সেই রক্তের তিলক এঁকে সেখানে থেকে চলে আসে। যখন সে চলে আসে, আসার সময় সে অনুভব করে সে তেঁতুল গাছের উপরে ঝড় হচ্ছে, আশপাশের বাজ গাছগুলো দুলছে, এমনও হচ্ছে তার উপর এখনই ভেঙে পড়বে এরা সবাই। পারিতোষ খানিকক্ষণের জন্য বুঝতে পারে সেই ঝড়ের মধ্যে সেই তেঁতুল গাছে আশুতোষের লাশটা ঝুলছে। এইভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন গেল। তিন দিন একটানা যাওয়ার পর তান্ত্রিক পারিতোষকে সাত দিন সেখানে যেতে নিষেধ করে। এবার তান্ত্রিক পারিতোষকে বলে সাত দিন পর যেন সে সেই তেঁতুল গাছের ওখানে যায় এবং বলে দেয়, এইবার তুই যদি কিছু দেখিস তাহলে তুই আর কিছুই করবি না। এরপর তান্ত্রিক পারিতোষকে কিছু জিনিস দেয় আর বলে, তুই এবার একটা রিচুয়াল করবি, রিচুয়াল করার পর তুই সেখান থেকে সরে যাবি। এরপর দেখবি লাশ নিজে নিজে তোর কাছে আসবে, আর লাশটা নিজে নিজে তোর কাছে আসার পর যা যা দরকার সেগুলো তুই নিয়ে নিবি। এরপর পারিতোষ তার রিচুয়াল সম্পন্ন করার জন্য একটা সার্কেল আঁকে এবং সার্কেল এঁকে সে তার নিজের মতো করে রিচুয়াল সম্পন্ন করে যখন সরে যায় তখন সে দেখে সে দড়িটা থেকে লাশটা নিচ থেকে ছিঁড়ে পড়ে গেছে এবং আশুতোষের লাশটা একদম পারিতোষ যেখানে সার্কেল করেছিল ঠিক সেই সার্কেলের মাঝ বরাবর পড়ে। লাশের গলার মাংসের সাথে যেহেতু দড়িটা হালকা অংশ লেগেছিল তাই সেখান থেকে পারিতোষ কিছুটা দড়ির অংশ টান দিয়ে তুলে নেয়। যেহেতু দড়িটা পাটের ছিল যার ফলে দড়িটা অনেকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে দড়ির যে আঁশ ছিল সেই আঁশের অংশটুকু পারিতোষ নিয়ে নেয়। সেই আশুতোষের শরীরের কিছু অংশও নেয় পারিতোষ, তারপর সেগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। আসার সময় পারিতোষ খেয়াল করে সেই লাশটা, লাশের মাথাটা চিৎকার করে বলছে, কাকু তুমি এইগুলো নিও না, কাকু এইগুলো নিও না। পারিতোষ সেগুলো কোনো ধার ধাক্কা কিছুই করেনি, তোয়াক্কা তো দূরের কথা। সে তার সকল জিনিস নিয়ে তান্ত্রিকের কাছে যায় এবং তান্ত্রিক তাকে বলে যে তুই যা পাও সব পাবি, তবে এখন এখান থেকে চলে যা। এদিকে পারিতোষ সেদিন সেই তান্ত্রিকের কাছ থেকে আসার পর থেকেই মারাত্মক ভয় পাচ্ছিল। বিভিন্নভাবে সে আশুতোষকে দেখতে লাগলো এবং আশুতোষ পারিতোষের সাথে বিভিন্ন রকমের ঝামেলা করতে লাগলো। এমন পরিস্থিতি হয়ে গেল যে পারিতোষ খেতে গেলেও আশুতোষকে দেখছে, বসতে গেলেও ঘুমের মধ্যেও সে আশুতোষকে স্বপ্নে দেখত। স্বপ্নে আশুতোষ বলতে থাকে, কাকু আমার তরিটা, ও কাকু আমার তরিটা, কাকু আমার তরিটা ফেরত দিয়ে দাও কাকু। প্রায় প্রতিনিয়ত স্বপ্নে পারিতোষই একই জিনিস দেখত। যেহেতু একটার পর একটা সমস্যা হচ্ছিল তাই সে ভয়ের কারণে খুব দ্রুত বিদেশ চলে যায়। প্রত্যেকভাবে সে যতটুকু সম্পত্তি পাবে সেসবগুলো বুঝে নিয়ে বিদেশে চলে যায়। এর মধ্যে সে বিদেশ থেকে কোনোভাবে খবর পায় যে সে তান্ত্রিক আশুতোষে সে জিনিসপত্র দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কাজ করছে, যার কারণে তার পরিবারের অশান্তি আর তার ব্যবসার লস হচ্ছে। বিদেশ থেকে টাকা মার খেয়ে আসে, আস্তে আস্তে তার পরিবারের ডাউনফল হতে শুরু করে। শেষ যেদিন পারিতোষ সেই তেঁতুল গাছের ওখানে গিয়েছিল সেদিন তাকে কমান করা হয়েছিল ওখান থেকে ফাঁসির দড়ির অর্ধেক অংশ কেটে আনতে হবে। সেদিন সে যখন উলঙ্গ অবস্থায় মন্টু পড়ে তেঁতুল গাছে উঠে ফাঁসির দড়িটা কিছুটা কাটে, ওই দড়িটা কেটে নেওয়ার জন্য যখন আধিকটু কাছে বাকি তার নাকি অনেকটা ভয় লাগতে লাগলো। তখন সে যখন দড়িটা নিয়ে তান্ত্রিকের কাছে চলে আসবে তখন নাকি সেই আশুতোষের মাথা তাকে বলতে থাকে, আমার কষ্ট হচ্ছে কাকু, এটা নিও না, তুমি আমার দড়িটা নিও না। যেহেতু পারিতোষকে কমান্ড দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে সে যদি ভয় পায় তাহলে তান্ত্রিক তাকে যে মন্ত্র শিখিয়ে দিয়েছে সেগুলো সে যেতে পারে। এরপরে সেই দড়িটা অর্ধেক অংশ নিয়ে পারিতোষ তান্ত্রিকের বাড়ি চলে যায়। ওই তান্ত্রিকের আবার এলাকায় বেশ নাম ডাকছিল, তবে তান্ত্রিকের মধ্যে একটা কমন বিষয় হচ্ছে যে সে ব্ল্যাক ম্যাজিক করত ফাঁসির দড়ির মাধ্যমে, আর ফাঁসির দড়ির ব্ল্যাক ম্যাজিকটা নাকি বেশ কাজ করত। তখন পারিতোষ সেই দড়িটা তান্ত্রিকের হাতে তুলে দেয় এবং তান্ত্রিক নাকি পারিতোষকে বলে, এখন থেকে তোর সবকিছু বেশ ভালো হবে। আর পারিতোষকে কিছু টাকাও সে দেয়। টাকা পাওয়ার পর পারিতোষ আর দেরি করেনি, যেহেতু তার কাগজপত্র আগে হয়ে গিয়েছিল তাই সে তিন চার দিনের মাথায় বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার পর সেখানে তার সাথে রুবেল নামের এক ছেলের সাথে বেশ বড় ধরনের ঝামেলা হয়। যেহেতু রুবেলের সাথে তার বেশ বড় ঝামেলা তাই তার মনটা বেশ খারাপ হয়ে যায়, তাই সে তার ক্ষোভ মেটানোর জন্য সেই তান্ত্রিককে ফোন করে তার এক পরিচিত লোকের মাধ্যমে। যেহেতু তান্ত্রিকের বেশ নাম ডাক তাই সে মানুষকে বিভিন্ন ইচ্ছে পূরণ করে দিত, তবে তার সবচেয়ে পছন্দের জিনিস ছিল ফাঁসির দড়ির মাধ্যমে ক্ষতি করা। আর তান্ত্রিকের ভাষ্য মতে ফাঁসির দড়ি ব্ল্যাক ম্যাজিক অনেক বেশি কার্যকর হয় এবং দ্রুত সময়ে কার্যকর হয়। তাছাড়া তান্ত্রিক যে লোক ফাঁসি দিয়েছে তার সেই আত্মাকে বন্দি করে নাকি সেই আত্মাকে দিয়ে জোরপূর্বক কাজ করাত, আত্মাটাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করত। যাই হোক, পারিতোষ তখন তান্ত্রিককে জানায় তার সাথে রুবেল নামের এক লোকের ঝামেলা হয়েছে। তাছাড়া বিদেশে যাওয়ার পর থেকে তার ভালো হওয়ার বদলে সবকিছু উল্টো হচ্ছে, তার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, আর পরিবার একটার পাটা অশান্তি। আশেপাশের লোকজনও তাকে একসময় প্রতারক ডাকা শুরু করলো। পারিতোষের বিষয় ছিল এইগুলো তার সাথে হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী রুবেলের কারণে। তাই সে সেই তান্ত্রিককে ফোন দিয়ে তার কাছে সাহায্য চায়। তখন তান্ত্রিক তাকে বলে, ঠিক আছে, তোমার যেহেতু জীবনের সমস্যা হচ্ছে তাহলে আমি তোমাকে কিছু একটা করে দেব যার জন্য তোমার জীবনে উন্নতি আসতে থাকবে, তবে একটা শর্ত আছে, তোমাকে যদি বর নিতে বলা হয় তবে সেই ফাঁসির দড়ি থেকে নিতে হবে, আর ওই দড়ি ব্যবহার করলে সেই দড়ির প্রতিশোধেই কেউ রক্ষা পাবে না। ওই দড়িটার যদি কাজ করে দিই তাহলে তুমি এর ভালো ফল পাবা। তখন পারিতোষ বলল, আচ্ছা ঠিক আছে, করে দেন তাহলে। তখন তান্ত্রিক বলল, এটাতে যেমন লাভ তেমন ঝুঁকিও কিন্তু। তখন পারিতোষ ভাবল যেহেতু তার ওয়াইফের আগে থেকে পরীক্ষা চলছে, তাছাড়া তার বউ চলে যাবে যাবে এমন একটা অবস্থা, তখন সে চিন্তা করলো যে আমার আর কোনো কিছু হারানোরই নাই, তাহলে আমার যা হয় হোক পরে বুঝে নিব। তখন তান্ত্রিক জিজ্ঞাসা করল, পারিতোষ ওখানে কেউ যাবে কিনা, যদি যায় তাহলে সে একটা দড়ি দেবে, আর সেই দড়িটা সে যেন সেই লোক নিয়ে যায়। সপ্তাহখানেকের মধ্যে পারিতোষ সেখানে যেখানে থাকে সেখানে দেশ থেকে একজন লোক আসবে বলল, এবং সেই লোককে পারিতোষ বলে দেয় আসার সময় যেন তান্ত্রিকের কাছ থেকে দড়িটা নিয়ে আসে। সেই লোকের মাধ্যমে সেই তান্ত্রিক দড়িটা পৌঁছে দিল পারিতোষের কাছে বিদেশে। সেই লোক বিদেশে যাওয়ার পর যখন পারিতোষের হাতে সেই দড়িটা দেয় তখন পারিতোষ দেখে তান্ত্রিক কিছু একটা লিখে দিয়েছে একটা কাগজে করে, আর বলে দিয়েছে এই দড়ির মধ্যে তোমাকে তোমার শত্রুর নাম নিয়ে দড়ির কয়েকটা অংশ ঘরের কোনায় কোনায় ঝুলিয়ে রাখবে, আর নিয়ম করে মন্ত্র পড়বে, তারপর দেখবে ওদের জীবনে কি অবস্থা হয়, তুমি নিজে বুঝতে পারবে ওদের সাথে কি কি হয়। তবে সাবধান, একবার যদি এই দড়ি তার কাজ শুরু করে দেয় তাহলে এটাকে সামলানো খুব কঠিন, তবে যদি কোনো ভুল করো তাহলে খেসারত তোমাকে দিতে হবে। তখন পারিতোষ ব্যাগ থেকে বের করে দেখল একটা দড়ি, দড়ির চারপাশে কালো কালো মন্ত্র লেখা, কালো কালো বলতে সম্ভবত রক্ত দিয়ে লেখা যা শুকিয়ে গেছে। পারিতোষ তখন দড়িটা বের করে তার শত্রুর নাম নিয়ে ঘরের চার কোণায় ঝুলিয়ে দিল। তান্ত্রিক যে নিয়ম দিয়ে দেয় সেই নিয়ম অনুসারে পারিতোষ মন্ত্র পাঠ করা শুরু করে দেয়। এর মধ্যে তার প্রতিদ্বন্দ্বী রুবেলের অবস্থা খারাপ হতে থাকে। রুবেল প্রথমে ভয়ানক একটা দুর্ঘটনায় পড়ে। যখন পারিতোষ দেখল যে রুবেলের এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে তখন পারিতোষ করল কি, তার যেহেতু সেখানে ব্যবসা ছিল তাই তার আশপাশের দোকানে যত ব্যবসায়ী ছিল সকলের নাম নিয়ে সেই দড়িতে ব্যবহার করতে লাগলো। তার আশপাশের ব্যবসায়ী যারা ছিল তাদের এক এক ধরনের সমস্যা তৈরি হতে লাগলো, আর পারিতোষের অবস্থা দিনে দিনে ভালো হতে লাগলো। এরকম উন্নতি দেখে পারিতোষ বেশ খুশি হতে লাগলো। এখন তো তার দোকান চলবে বেশি, তার বেচা কেনা বেশি তো থাকবে, তার স্ত্রীও তার সাথে যোগাযোগ করা শুরু করল। যখন পারিতোষ ভাবতে লাগল যাক এবার তার জীবনের সকল সমস্যার সমাধান আস্তে আস্তে হয়ে যাবে, সবকিছু যেহেতু ভালো হতে লাগলো তাহলে অবশ্যই সব ভালো হবে। একদিন পারিতোষ তার ঘরে শুয়ে আছে, হঠাৎ করে পারিতোষ তার ঘরের কোনায় যে ফাঁসির দড়ি ঝুলিয়ে রেখেছিল সে দেখতে গেল সেই দড়ি নিজে নিজে দুলছে। তার রুমে যেহেতু এসি ছাড়া ছিল সে ভাবছে হয়তো এসির বাতাসের কারণে হালকা নড়তেই পারে। এখন পারিতোষ ভালো করে খেয়াল করে দেখল সেটা নড়ছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে কেমন যেন একটা রূপ ধারণ করে, সাপ যেমন বাঁকা হয়ে ফনা তুলে ঠিক তেমন। তখন পারিতোষের বেশ ভয় লাগে এবং সে চিৎকার দিয়ে ওঠে, এবং সেই সময় তান্ত্রিকের কথা তার মনে পড়ে, আর মনে করে যায় তান্ত্রিক তাকে সতর্ক করেছিল, বলেছিল এটা দিয়ে কিন্তু ওভার কিছু করা যাবে না, মানে অতিরিক্ত কিছুই করা যাবে না, অকারণে কারো ক্ষতি করা যাবে না। একটা সময় সে খুব আতঙ্কে ভয় পেয়ে গেল। পারিতোষ ভয় পাওয়ার পর সে যখন বিছানা উঠে বসে তখন পারিতোষ দেখে দুইটা ওর দিকে এক দৃষ্টিতে যেন তাকিয়ে আছে, এবং ওর দিকেই যেন দড়িটা এগিয়ে আসছে। তখন পাইথুষ বুঝতে পারল যে দড়িটা কাজ উল্টো করা শুরু করেছে, যার ফলে এখন থেকে আরো কিছু সমস্যা হবে। যখনই পাইথুষ সেগুলো ভাবছিল তখনই হঠাৎ করে আস্তে আস্তে তার চোখগুলো কেমন যেন ঘোলা হয়ে এলো, একেবারে চোখের ঝাপসা দেখা শুরু করলো সে। যখন চোখের ঝাপসা দেখা শুরু হলো তখন পাইথুষের মনে হলো তার গলায় কিছু একটা স্পর্শ করছে, আর সেটা তার গলায় জোরে জোরে চাপও দিচ্ছে। তখন পাইথুষ আবছা ভাবে দেখে কোন এক অদৃশ্য শক্তি তার গলায় দড়ি পরিয়ে টেনে টেনে সেই ফাঁসির দড়ির দিকে নিয়ে যাচ্ছে, যেখানে সে সেই দড়িগুলো ঝুলিয়ে রেখেছিল। তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে এমন একটা অবস্থা। এটা দেখার পর পাইথুষ চিৎকার দিতে পারছিল না, তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, তবে তার হাতের কাছে একটা ল্যাম্প লাইট ছিল, সেটা কোনোভাবে ধাক্কা লেগে পড়ে যায়। ল্যাম্প লাইট পড়ে যাওয়ার শব্দে তার দোকানের এক কর্মচারী ছিল তার সাথে, সে অনুরূম থেকে তার কাছে চলে আসে। কর্মচারী আসার পর তাকে ধরে বসিয়ে পানি খাওয়ায় এবং একটু ধাতস্থ করে। পরে পাইথুষ তার কর্মচারীকে আকার ইঙ্গিতে ঘটনাটা খুলে বলে। তার কথা শুনে তার তখন কর্মচারী বলে, আপনি এসব কি কথা বলেন, আর আপনি ঘরের কোনায় কোনায় এগুলো কি ঝুলিয়ে রেখেছেন? এইসব জিনিস ঘরে রাখা কি ভালো নাকি? এগুলো রাখছেন দেখি তত সমস্যা হয়। এই কথাগুলো বলেই কর্মচারীর ছেলেটা তার হাতে ছুরি নিয়ে প্রত্যেকটা কোনায় ঝুলানো দড়িগুলো কেটে ফেলে এবং দড়িগুলো কেটে বাইরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর পাইথুষ ভাবে দড়িগুলো যেহেতু ফেলে দিয়েছে হয়তো তার ঝামেলাগুলো মিটে যাবে, এখন আর কোনো সমস্যা হবে না। এটা ভেবে সেই দিন পাইথুষ রাতেই তার এক বন্ধুর বাসায় চলে যায়। ওই দিন রাতে পাইথুষ আর বাসায় ফিরে না। পাইথুষ চিন্তা করে তার সেই বন্ধুকে কয়েকদিন তার বাসায় এনে রাখবে, আর তান্ত্রিকের সাথে যোগাযোগ করে এই সমস্যার একটা সুরাহা বের করবে। কিন্তু পরদিন সকালবেলা যখন পাইথুষ তার বন্ধুর বাসায় ফিরে আসে, তখন পাইথুষ এবং তার বন্ধু দেখে, মানে পাইথুষ এবং তার বন্ধু যখন বাসায় ফিরে আসে, তখন পাইথুষ ও তার বন্ধু দেখে সেই কর্মচারী ছেলেটা পাইথুষের ঘরে ঝুলন্ত অবস্থায় ফাঁসে ঝুলে আছে, আর সেই ছেলেটার গলায় সেই পুরনো কেটে ফেলে দেওয়া দড়িটা, সেটা পাইথুষকে সেই তান্ত্রিক দিয়েছিল। পরে পাইথুষ বুঝতে পারে যে এটা তার বাড়াবাড়ির ফল, এটা সেই দড়ির কাজ যার জন্য এই ছেলেটা আজকে মারা গেল। আর পাইথুষ যেহেতু অকারণে কিছু মানুষের ক্ষতি করেছে, তাই এটার ফল তাকে এখন ভোগ করতে হবে। রুবেল যাই করেছে, রুবেলের সাথে সাথে সে আরো কয়েকজন নিরাপরাধ মানুষের নামও নিয়েছে, শুধুমাত্র তার ব্যবসায় সফলতা আনার জন্য, তার ব্যবসা বৃদ্ধি করার জন্য। যখন দেখল যে তার আর এটাতে কোনো সমাধান হচ্ছে না, তখনই সে বাংলাদেশে চলে আসে, আর এরই মধ্যে তার সাথে এই সকল ঘটনা ঘটে। দেশে আসার পর সে তান্ত্রিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তান্ত্রিক সেখান থেকে একেবারেই উধাও, তান্ত্রিককে খুঁজে পাওয়া যায়নি। এখন পাইথুষের অবস্থা এমন হয়েছে যে সে যখনই যা করে সে সেই ফাঁসির দড়িটা দেখতে পায়, যেমন সে কোন একটা গামছা গলায় দিয়েছে, তার কাছে মনে হতো এটা একটা ফাঁসির দড়ি। সে তেমন কিছু করতে পারত না, শেষে তার মানসিক সমস্যা দেখা দিতে শুরু করে। পাইথুষের এই সমস্যার কোনো সুরাহা বের করতে পারেনি, আর সেই জায়গাটা মণ্ডলদের যে ধর্মগুরু আছে তাকে এনে কিছু রিচুয়াল করে ঠিকঠাক করানোর চেষ্টা করা হয়, কিন্তু এখনো সেই তেঁতুল গাছের জায়গাটার কোনো সমাধান হয়নি। এখনো কেউ কেউ নাকি সেই তেঁতুল গাছের ফাঁসিতে ঝুলে থাকা অবস্থায় কাউকে দেখতে পায়, এখনো নাকি অনেকে শুনতে পায়, আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দাও, আমার অনেক কষ্ট কাকু। হ্যাঁ, পাইথুষ এখনো বেঁচে আছে, তবে মানসিক হাসপাতালে। আর এই ছিল ঘটনা, ভালো থাকবে। তো শিমু আপনাদের জন্য এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন, আশা করি এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। এবং এই ঘটনা দিয়ে কিন্তু আমরা শুরু করলাম, আমরা তো এই ঘটনাটি দিয়ে শুরু করলাম। এবং যদি একেবারে শুরুর দিক থেকে যদি এই ঘটনা নিয়ে যদি একটু কথা বলি, ইনসিডেন্ট শুরু হয় কিন্তু একটা ছেলের আত্মহত্যা দিয়ে, যেটা আমরা শুনে আসলাম এতক্ষণ পর্যন্ত যেটা লেখা ছিল। ইনসিডেন্টটা শুরু হয় ছেলের আত্মহত্যা নিয়ে, এবং ছেলের আত্মহত্যা, হ্যাঁ অনেক সময় তো হয় যে আমাদের ছেলেমেয়েরা এরকম করে ফেলে, অনেক আগে থেকেই করে ফেলে, এখনও করে ফেলে, কিন্তু স্পেসিফিকলি ওই জায়গায় যাওয়াটা কেমন যেন অদ্ভুত লাগে না? কোনো কোনো ঘটনা মানে স্পেসিফিক কোনো জায়গায় ঘটাতে হবে, এটা তো একটু অদ্ভুত লাগে। সে ছেলে সুইসাইড বাড়ির আশপাশেও করতে পারত, এখানে যে করা তত দরকার ছিল না, যা বললাম আর কি তার উপরে ভিত্তি করে। তো কেন জানি মনে হয় এখানে একটা শক্তির প্রভাব ছিল, ছিল দেখেই এর পরবর্তীতে মনে করেন যে একটা নর্মাল সুইসাইড থেকে কিন্তু ইস্যু এত দূরে করাবে না, এত লোকের প্রাণহানি হবে না, এত লোক ফাঁসিতে ঝুলবে না, একটা সাধারণ ইস্যু। এই ঘটনার মধ্যে কিন্তু কয়েকটা ঘটনা চলে, এক হচ্ছে যে আশুতোষ সম্ভবত ছেলের নাম যেটা আমি পরে আসলাম, সে তো আত্মহত্যা করে, তারপরে কিন্তু দুজন তিনজন আত্মহত্যা করে, এরপরে একজন যিনি জমি কিনেছেন আশপাশে তিনি কিন্তু এই ঘটনার মুখোমুখি হলেন, এরপর কিন্তু আবার আরেকজন হচ্ছে পারিতোষ, যার কথা আমরা বললাম এতক্ষণ পর্যন্ত, তারও এখানে একটা রোল। তো ঘটনা কিন্তু একক কোনো ব্যক্তির না, একটা টাইম লাইন ধরে চলতে থাকে অনেকগুলো ঘটনা। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে কোনো না কোনো কারণে, কোনো না কোনো শক্তির প্রভাবে এটা এত বেশি বেড়ে গেছে, যেটা আমার বিশ্বাস, নইলে একটা সুইসাইড থেকে ঘটনা এত থেকে করায় না, বকা দিল, বকা দেওয়ার কারণে সে সুইসাইড করে ফেললো, মানে এটার ভিতরে নেগেটিভিটি খোঁজার কোনো চান্স আর নাই। এটা ঠিক, যদি কোনো কিছুর দ্বারা যদি আমরা প্রভাবিত হয়ে সুইসাইডের অ্যাটেম্প নিই, তখন আশপাশে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু ওই যে বললাম ঘটনা সূত্রপাত যেটা, যে বাবা মা বকা ঝোকা করেছে দেখে সে সুইসাইড করেছে এবং তার বদলতে এত ঘটনা ঘটবে, আমার মনে হয় না। আমার যেটা মনে হয় যে এখানে অন্য কোনো শক্তির একটা বড় ধরনের রোল ছিল, এই রোলের কারণে এই পরবর্তীতে ঘটনাগুলো ঘটে। এখন ওই গাছ কাটা কিন্তু কোনো সলিউশন না, যদি সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোর মুখোমুখি হওয়া অনেক টাফ। আর সময় তো সেই 90 সালের না, মানে লাইন ধরে কিছু ঘটনা তো ঘটেছে, এবং সর্বশেষ ভিকটিম আর কি পারিতোষ, যেটা আমরা ঘটনা বুঝলাম, এরপরও যদি আর কেউ থাকে থাকতে পারে। তো এই ধরনের ব্যাপারগুলোতে কোনো কোনো সময় আপনার ওই স্পেসিফিক জায়গাগুলোকে ছেড়ে দিতে হয়, আসলে ছেড়ে দিতে হয়। আর যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন ব্যাখ্যা কি, ব্যাখ্যা আমি এই জন্যই বলবো কারণ এটা একটা সাধারণ সুইসাইড না, এখানে অন্য কোনো সত্তার বড় ধরনের রোল আছে, এবং সেই সত্তাটাই এখানে মেইন ভিলেন, যে সত্তাকে আমরা কেউ দেখতে পাই না। নইলে ইভেন দেখুন যে পারিতোষের যে কর্মচারী, তার তো গলায় ফাঁসি দেওয়ার কথা না, কোন কোন শক্তি? এই জন্যই তো কেউ তো পারিতোষের গলায় তো ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল, তার মানে এখানে একটা নেগেটিভ শক্তি রয়েছে যে হচ্ছে পুরো সবকিছুর গোড়াপত্তন করে। মানে একটা জিনিস কি জানেন, মানে আমরা যে কোরবান করি আল্লাহর নামে, আমরা যে কোরবান করি, এই কোরবানটা কি করি আমরা আল্লাহর নামে, কিন্তু অন্যান্য সমস্ত কিছুতে এই কোরবানটাকে কিন্তু বলি হিসেবে দেওয়া হয়। এবং এটা হচ্ছে কি, মনে করুন যে কোনো রিচুয়ালের রাস্তা ওপেন করার কাজ, বলি দিলে কিন্তু আপনি কিন্তু সেই ভয়ঙ্কর কাজ করলেন যেটা হচ্ছে শিরক। তো আপনি যখন এই কাজ করবেন আপনি সেই রাস্তাটা খুলে ফেললেন, আর শয়তান অবশ্যই তার সাথে হাত মিলাবে, যে হচ্ছে মানে সরাসরি ডেফাই করবে বা ডেনাই করবে আল্লাহকে বা তার সমস্ত সৃষ্টিকে বা তার নিয়ম কানুন সবকিছুকে। তো মনে করুন যে খুব ইজি তার জন্য এটা। তো আমার যেটা মনে হয় যে ওই বলির ঘটনাটা ওইভাবেই ঘটেছে, মানে ওই আশুতোষকে হয়তো সিস্টেম করে সে ওইভাবে তার বলিটা আদায় করে নিয়ে তার শক্তি হয়তো স্ট্যাবলিশ করে, আর তারপর এখন যা এই পর্যন্ত ঘটলো, যা যা শুনলেন আশেপাশের মানুষের থেকে শুরু করে সবকিছু, এটা আমার মনে হয় এরকমই। এর বাইরে অন্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ওই যে বললাম একটা ন্যাচারাল সুইসাইড থেকে এত ঘটনা এত দূরে আসার পসিবিলিটি নাই। ইভেন কে গলায় ফাঁস দিবে বলেন, মানে এই যে পারিতোষকে তো গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তাই না? তো ওর হাতে লাইট, ওর হাতে ধাক্কা লেগে লাইটটা পড়ে গিয়েছিল না, তো কেউ তো এখানে ছিল, যে ছিল সে এখানে এসে এই লোকগুলোকে মারার চিন্তা ভাবনা করেই যাচ্ছে। এবং ন্যাচারালি কি জানেন, আমরা যেমন পুরো দুনিয়ার বিভিন্ন জিনিসের ব্যাপারে জানি না, বিভিন্ন আইল্যান্ডে যেরকম অনেক ধরনের মানুষ রয়েছে আমরা জানি না, ইভেন আমি বাংলাদেশে বসে থেকেও বলতে পারবো না যে তিউনিসিয়ার লোকজন কিরকম, বারমুডার লোকজন কিরকম, অথবা আন্দামানে থাকা লোকেরা যারা ওই ট্রাইব তারা কিরকম, আমি জানি না। এত বড় প্রযুক্তি থাকা সত্ত্বেও ঠিক তেমনি আমরা কিন্তু এটাও জানি না ঠিকভাবে যে সমুদ্রের নিচের প্রাণী জগৎটা কিরকম, আর ওইখানকার প্রাণীগুলো কেন এরকম দেখতে ভয়ঙ্কর, জানি জানি কিন্তু না, সবকিছুর উত্তর কিন্তু মিলে না। ঠিক তেমনি যে এনটিটির এই খেলাটা, ওই এনটিটির পারপাস কি, ওই অত কিছু জানার আমাদের পক্ষে আসলে খুবই কঠিন, কারণ আমরা জানতে গেলেও বিপদে পড়ব। এটাই আমার ব্যাখ্যা আপনাদেরকে দেওয়ার জন্য, যা আমি এই ঘটনা পড়ে আপনাদেরকে শোনানোর সময় আমি নিজেও তো শুনি যখন কোনো কিছু করি সেটা তো নিজেও শুনি, অন্তরে শুনি, তাই না? তো সেই বেসিসে আমি আপনাদেরকে এখন এই কথাটা বললাম। তো এখন মাঝের ঘটনাটা বলবো আপনাদেরকে, যে মাঝের কথা আমি আপনাদেরকে পোস্টে জানিয়েছি, এখন সেই মাঝের কথাটাই আপনাদেরকে শোনাবো। এবং আমি বলে রাখি, এই মাঝের মাধ্যমে আমাদের কতগুলো ঘটনা পেতে যাচ্ছে আমরা নিজেরাও জানি না, কারণ তাকে দেখার পরে তার কথার ধরন, তার চাল চলন আমি স্পষ্ট বুঝতে পারি। এরা হচ্ছে লেজেন্ড, এরাই হচ্ছে লেজেন্ড যারা নিজেদের একটা সার্টেন বয়স পার করে এসছেন এবং তাদের কাছে অভিজ্ঞতায় কোনো দিক দিয়ে কমতি নেই। যা শুনেছি তা দিয়ে কয়েকটা পর্ব তো হবেই, মানে ছোট ছোট ঘটনা, এবং যাই না আরো কত ঘটনা তার কাছ থেকে পাবো। চলে যাচ্ছি মাঝের ঘটনায়। মাঝে মাঝে না অতীতকে অনেক বেশি মিস করি, যখন অতীতকে অনেক বেশি মিস করি তখন যে জিনিসটা মাথার মধ্যে আসে আগে, ওই 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 সিচুয়েশনটা বা ওই মুহূর্তটা আবারও অনুভব করার চেষ্টা করি। তো এখন তো একটু বৃষ্টির সময়, তো হুট করে মনে হলো যে এক কাজ করি, মন চাচ্ছে খোলা আসমান দেখতে, নদী থাকবে এক পাশে। তো একটা জায়গা চিনি অনেক দূরে আর কি, তো ওই জায়গায় চলে যাই। সেটা যেদিক দিয়ে আমরা ওই পাড়া যাওয়ার জন্য উঁচু জায়গাতে উঠতাম তা থেকে আরেকটু দূরে, এবং বেশি দূরে না, খুব কাছাকাছি, আবার মানুষজনের চলাফেরাও আছে অনেক। আর এখন তো সবকিছু ভরে ফেলার মতো অবস্থা, নদীর কলা টিপে ফেলার মতো অবস্থা এখন। তো আমি যাই এবং আমি বসে আছি ওই স্বাভাবিকভাবে, টুকটাক মুখের মধ্যে বাদাম আর একটু পানি, এই তাকিয়ে থেকে দেখছি চারপাশ, আকাশে যখন মেঘ, মেঘের ভিতরে যখন যে দিনের আলোতে বজ্রপাত হওয়ার মতো অবস্থা হয়, ওই যে বিদ্যুতের খেলা, ওইটা দেখছিলাম, ওইটা অনেকদিন পরে দেখছি আমি এইভাবে। এবং ওই যে বললাম না যে আপনি যখন নদীর পাড়ে থাকবেন মেঘলা আকাশ অন্যরকম লাগে তখন। এবং আমি এমন এক সময় যাই যে সময় আমার যাওয়া উচিত না, আমি গিয়েছি বিকালবেলা, পৌঁছাতে পৌঁছাতে মাগরিবের অনেক আগে, তো তখন অন্ধকার হয়ে গেছে, তো অন্ধকার হয়ে গেছে এখন নামাজ তো ছাড়া যায় না। তো তিন রাকাত মাগরিব আমি ওইখানেই পড়ি, মানে ওই খোলা মাঠে তিন রাকাত আমি মাগরিব পড়িনি। পড়ার পরে আমি বসলাম, চিন্তা করলাম যে একটু পরে, একেবারে একটু পরেই বাকি নামাজ পড়া যেতে পারে। তো ওই যে বসলাম, যে আর পরে বাকি নামাজ টুকার পড়া হয়নি, কারণ তো একটা নৌকা আসে আমার সামনে, ওটা মানুষ, ওটা অন্য কেউ না, অন্ধকার নেমে আসছে এখন, এবং আমার কাছে টর্চ লাইট আছে ছোট্ট, ওটা একেবারে লো পাওয়ারে জ্বালানো, আর মশাও নাকি। তো যে নৌকাটা আসলো আমি বুঝতে পারলাম যে তিনি আরো দূরে যাবেন, এবং আরো দূরে যাবেন, এবং তার মূল ইচ্ছাটা হচ্ছে তিনি মাছ ধরবেন, মাছ। তো তিনি আমাকে জিজ্ঞেস করেন আমি ওই পারে যাবো কিনা, বললাম না। তো সে তার কাজে গেল, 15-20 মিনিট আমি কিন্তু তাকে দূর থেকে দেখছি, সে কিন্তু অনেক দূরে এখন আমার থেকে, এই অন্ধকারও কিন্তু বোঝা যায়, কারণ আকাশে মেঘ থাকলেও আলোর একটা আভা থাকে, এটা খোলা মাঠ না হলে হয় না, শুধুমাত্র অমাবস্যার দিন অন্ধকার টের পাবেন আপনি। তো এই খোলা জায়গাটার ভেতরে আমি বুঝলাম যে তিনি এক সাইডে একটু জাল ফেলছেন বা জাল বেঁধে দিচ্ছেন, যেটা করে আর কি। তো যখন আমি দেখলাম এই লোক জাল বাঁধে, আমার অন্তর একটা কথা বলল, সেটা হচ্ছে কি, এই সময় এই যুগে যে জাল পাতে, তাহলে সে এখনো সেই আগের যুগে, আগের সময় সে এখনো পড়ে আছে, সেই বাকি সবার সাথে মডার্ন হয় নাই, এটা আমার অন্তর বুঝতে পারলো তার ওই কর্মকাণ্ড দেখে। তো আমি কিন্তু একবার ভালো করে ফলো করি নাই উনি দেখতে কিরকম কি আসার বিষয়, এবং আরো অবাক হই যখন আমি দেখলাম হারিকেনের আলো, মানে একেবারে গল্পের চরিত্র যেরকম হয়, মানে আজকে থেকে 15-20 বছর তো 30 বছর আগে আমরা যে ধরনের গল্পগুলো শুনতাম, একেবারে হুবহু একই চরিত্র দেখে এরকম লাগে। এখন হারিকেনের আলো ধীরে 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 নৌকাটা এদিকে আসছে, আমি বুঝলাম যে সে আমাকে দেখলো, সে কিন্তু আমাকে পার করে চলে যেতে চেয়েছিল, কিন্তু চলে যাওয়ার আগে মানে আমাকে পার করলো, মানে আমাকে পার করেছে সে 10-15 হাত দূর থেকে। পার করে সে একটুখানি স্লো হলো, বোঝা গেল। সে আমাকে হুট করে বললো যে আপনি এখানে বসে আছেন, জায়গা কিন্তু ভালো না। আমি বললাম কেন? সে বললো যে এই জায়গা ভালো না কিন্তু ওই পার ভালো না, মানে এই জায়গা ভালো না কিন্তু এখানে সমস্যা নাই, সমস্যা ওই পারে, আর ওই পার থেকে সমস্যা এই পারে যে কোনো সময় আসতে পারে। আপনার জন্য ভালো হয় আপনি একা থাকেন না। আমি বললাম যে চাচা আমি দুনিয়াতে অনেক কিছুই দেখছি, আমি অনেক কিছুই দেখছি, আমার তো অত বেশি ডরবার লাগে না। তো সে এই কথাটা শোনার সময় সে কিন্তু তার নৌকাটা থামিয়ে দেয় আরেকটু, কারণ সে আমাকে ওই ওয়ার্নিংটা দিয়ে সে আবার দুটা তিনটা বাইচ দেয়, মানে যে নৌকাকে যে যে ইয়াটা দিয়ে বইটা দিয়ে যে টান দেয় না নৌকাকে সামনে দিকে মুভ করার জন্য, ওইভাবে দিয়ে দিয়েছিল তখন। তো বললো যে না আপনি অত কিছু দেখেন নাই। আমি বললাম না, আমি একটু দিতে করে বলে যে না চাচা আমি অনেক কিছু দেখছি। তখন সে নৌকাটা থামিল আর বললো যে আমি আপনাকে বলি, চিল্লাই বলতেছে সে তখন এখান থেকে, যে আপনি জায়গাটা থাইকেন না। এটা কিন্তু প্রথম দিন, চলে গেল সে, আবার আমি রিটার্ন চলে আসলাম বাসা আর একটু পরে। কিন্তু এক মুহূর্তের জন্য তখন কিন্তু মাথা মধ্যে ঢোকে নাই যে আমি, মানে সে আমাকে বললো যে এই জায়গাটা থেকে না বেশিক্ষণ, সমস্যা জায়গা ভালো না কিন্তু সমস্যা এইখানে না, সমস্যা ওই পারে। এটা আমি পরে ক্যাচ করি বাসায় আসার অনেক পরে, মানে পরের দিন সকালবেলা যে এটা ক্যাচ করি আমি, যে সে আমাকে এটা বললো কি। আমি হাজির হয়ে গেলাম একেবারে বিকালে, কোনো কাজ নেই তো, তো অন্তর বলছিল যে একে ধর, ধরলে জানা যেতে পারে অনেক কিছু। তো এই নিয়তে আমি আবার ওই জায়গায় যাই, এবং বিশ্বাস করুন অন্তরের যে খেয়াল, আমি ওইখানে যে বসার মানে ওইখানে যে পৌঁছাবার পরে বসলাম, বেশিক্ষণও লাগে নাই, কিন্তু সময় বলতে হবে না কতক্ষণ। আজকে কিন্তু আবার মেঘলা না, মানে যেদিনের কথা বলছে, এখন যে পরশুদিনের কথা বলছে, পরশুদিন কিন্তু তত বেশি মেঘলা ছিল না ওই সাইড। তো গেলাম, আমি অবাক হলাম যে কিছু সময়ের ভিতরে আমি এই লোকটাকে আবার দেখলাম, কিন্তু একই টাইম ভাগে বেশ সময় হয়ে আসছে। তা আমাকে দেখে আসলে কিচ্ছু বলে নাই, আমিও কিচ্ছু বলি নাই, সে চলে গেছে তার মতো করে। তো এটা হচ্ছে ওই ইশারায় ইশারায় কথা বলা, একটা মেসেজ কিন্তু আদান প্রদান হচ্ছে, কিন্তু সেটা কিন্তু কেউ কারো মুখ দিয়ে বলছে না, সবকিছু চোখের দেখা দেখি। শেষমেশ উনি আমার সাথে নিজে থেকে কথা বলার জন্য ওনার যে কাজ ছিল সেটা শেষ করে উনি আসলো আমার কাছে। আসার পরে বলল, আপনারা তো আমি এদিকে দেখিনি কোনো সময়, তা আপনারা আমি দুদিন ধরে দেখতেছি এখানে। আমি আপনারা সেদিন বললাম কিন্তু যে এখানে এই জায়গা ভালো না, তারপর আপনি আজকে আবার আসছেন। তা আমি তখন বললাম যে চাচা আপনার বিশ্বাস হয় না যে আমি অনেক কিছু দেখছি। বলে যে আপনি দেখতে পারেন কিন্তু আপনার বয়স আর আমার বয়স তফাত, আমি এই জায়গায় নৌকা চালাই আজকে 20 বছরের উপরে, এই এই নদী এরকম ছিল না, এই নদীতে অনেক কিছু পার হয়েছে, অনেক কিছু আমার নৌকায় উঠছে, অনেক কিছু আমি পার করছি। যে জায়গাটায় বসে আছেন আপনারা জানেন না, এই জায়গাগুলোর স্মৃতি আমার ভেতরে একেবারে দাও দাও করে চলে, আপনারা আমার সুবিধা লাগে না, আপনারা যান এখান থেকে, আপনার যে জিনিসের তালাশ করতেছেন এই সমস্ত জিনিস তালাশ করেন না। তখন আমি ওনাকে বললাম যে চাচা আপনি জানেনই না আমার ব্যাপারে, আমি এগুলোই করি, আপনি যে জিনিসটা যে জিনিসটার ভয়ে আমাকে আপনি সাবধান করতেছেন, আমি এই জিনিস নিয়ে কাজ করি। কি করেন আপনি, মানে এইভাবে করলেন? আমি কই চাচা, বললে তো বিশ্বাস করবেন না। তখন আমি ওনাকে বললাম যে দেখেন এই কথাগুলো আর বলে লাভ নাই, কিন্তু আপনি আমাকে এটা বলেন, আপনি আমাকে যে দুইবার সাবধান করলেন, আমি কিন্তু আজকে আসছি এই জন্যই, আপনাকে আমার বলবেন যে ঘটনা কি, আপনি সাবধান করলেন কেন? কারণ আমি এই জায়গায় বসা অবস্থায় কোনো কিছু টের পাইনি, আপনি আমাকে বলছেন যে সমস্যা হয়ে পারে, আর ওই পারে তো আমি যাবো না, কাজ যাবেন না কে? আমি বললাম যে যাবো না, কারণ আমার নৌকায় ওঠার অত বেশি সাহস নেই, আর এখন একটু পানি বেশি আর আমার এমনি ভালো লাগে না। তখন উনি বললো যে এইটাই তো, আপনার ভিতরে সাহস নাই, আপনার পানিরই ভয় পান আর আপনি এই সমস্ত কামকাজ করেন। তখন আমি বললাম যে না চাচা জিনিসটা ওইরকম না, মানুষ অনেক কিছুই ভয় পায়, অনেক কিছুর এসে ভয় পায় না, আপনাই যদি বলি যে আপনি বাঘ দেখলে ভয় পাবেন না, তো ভয় তো পাবেন, কিন্তু আপনি যদি নদীর মাঝখানে থাকেন আপনার মনে হবে যে বাঘ আপনাকে ধরবে না, বাঘ তো নদীর মাঝখানে থাকা অবস্থা আপনাকে ধরতে পারবে, পারবে না? তখন উনি উত্তর দিলেন, হ্যাঁ। আমি বললাম, ব্যাপারটা এরকমই, আর তো বাঘরে দেখে তো ভয় পাবেন, কিন্তু বাঘের সামনাসামনি তো থাকা লাগবে না, বাঁচার জন্য পিঠটা দিতে পারবেন না, তো বাঁচার যতটুকু চেষ্টা করবেন ততটুকুই। তা আমিও পানি ভয় পাই, ছোটবেলায় কিছু হয়েছিল নি? আমি কই, না ছোটবেলায় কিচ্ছু হয় নাই, কিন্তু পানি আমার কাছে সবসময় কেমন জানি আতঙ্কের জিনিস, মনে হয় যে পানির নিচে অনেক বড় দেওদান অবস্থা। কাছে আপনি আমার কন্ত আপনি কি কি কাজ করছেন? আমি কই, স্যার আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি এখান থেকে, আমি ওনাকে দেখাই যে আমি এখান থেকে ওই পাশে, মানে ওনাকে বুঝালাম যে ওই পাশে যে উঁচু জায়গাটা আছে এখান থেকে অনেক দূরে, ওদিক দিয়ে তো মানুষজনের নৌকা পারাপার হয়, একটা কবরও আছে লাল সালু দেওয়া, কাহ সে উত্তর দিল, কাহ। আমি বললাম, ওই দিক থেকেই, আমি এমন একটা জায়গায় যে জায়গায় মানুষ যেতে পারে না। কাহ, কি কন আপনি গল্প করতেছেন? আমি বললাম, না চাচা গল্প কেন, বরং আমি অবাক হয়েছি যে আমি এখানে বসে থাকা অবস্থায় টের পাই নাই যে জায়গা খারাপ, তো আপনি আমাকে বলতেছেন খারাপ। তখন উনি আমাকে বললো যে দেখেন, আমার তো বিশ্বাস হইবার চায় না যে আপনি এরকম, আপনি কিছু দেখাইতে পারবেন আমারে? আমি কিছু, আসলে আপনি যে অনেক কিছু দেখছেন বললেন, কেউ প্রমাণ ছেড়ে দেখাইতে পারবেন? না, এটা তো আপনি আস্তা কথা বলছেন। আমি বললাম যে বলেন না কি হয়েছে, অন্তত বিশ্বাস তো হয়ে গেছে এতক্ষণে যে আমি পাগল ছাগল না। না তো পাগল ছাগল হলে এনে এসে বসে থাকবেন কে, আপনি তো মনে হয় যে উদাস টাইপের লোক। আমি বলি, না আমি কাজ ছেড়ে দিছি তো, এখন আর কোনো কাজ নাই, কাম ছাড়ছেন কে? আমি বললাম যে অনেক অনেক সমস্যা, মাইটার খাইছেন নি? আমি বলি, না মার তো খাইনি। তাহলে কাম ছাড়ছেন কে? আমি বললাম যে চাষার পরে একদিন, যদি যদি আল্লাহ চায়, যদি সব ঠিকঠাক থাকে একদিন বসে বসে আলাপ করবো। আচ্ছা বুঝছি, তাহলে আমি যাই আজকে, থাকেন আল্লাহ নামে থাকেন। ও মাসে চলে গেছে, সে চলে গেছে, সিরিয়াসলি সে চলে গেছে। তো এই যে এখন আমি আপনাদেরকে যে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে যে আজকে শোনা, এখন আমি রাত রেকর্ড করছি, এখন হচ্ছে বুধবার পার হয়ে গেছে দিন, মানে এখন বৃহস্পতিবার শুরু আর কি, এই যে আমি এখন রেকর্ড করছি আপনাদের জন্য, এই এই যে বুধবার, এই যে আমি পোস্ট দেওয়ার 10 মিনিট আগে তার সাথে আমার কথা শেষ হয়। তো ওই তো সে চলে তো গেল না সেদিন, আমি আবার গেছি কিন্তু পাইনি তাকে, কিন্তু আজকে আমি পাই তাকে। এবং অনেক জোরাজোরি পরে সে আমাকে ওই জায়গার কথা বললো, ওই জায়গার যে জায়গাটাকে সে বারবার বলছে যে এই জায়গায় সমস্যা বা কোনো না কোনো ইস্যু। তো মাঝির নাম বগা মাঝি, মানে তার নাম বগা। তো বগা মাঝি বলছিলেন যে 10-15 বছর আগের কথা, তখন নদী এতটা বেশি চিকন অবস্থায় ছিল না, তিনি সাজের রাত মানে সন্ধ্যার পরে কি বের হন। ওই দিন একটু বেশি গরম থাকার কারণে তিনি বিকালবেলা ঘুমিয়ে গিয়েছিলেন, যার জন্য ওনার একটু দেরি হয়। ওনার জীবিকা মূলত চলে, উনি এখান থেকে যে মাছগুলো পান এই মাছগুলো কখনো নিজের জন্য রাখেন, কখনো নিজে সেগুলো বিক্রি করে দেন। এবং তিনি থাকেন নদীর পাশে, একদম নদীর পাড়েই একটা ছাউনির মতো ঘর করে, কারণ তার অন্য কেউ নাই। তিনি যদি আজকে মারা যান, তিনি যদি আজকে মারা যান, তার দাফন অন্য কাউকে করতে হবে, কারণ তার কেউ নাই, তার একটা মোবাইল ফোনও নাই, কোনো কিছু নাই। তাকে লোকজন চার্জার ফ্যান দিয়েছিল, সোলার লাইটের ব্যবস্থা করে দিয়েছিল, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু তিনি এসব কিছুর মানুষ না। তিনি আমাকে বলেছিলেন যে তার থাকার জায়গাটা কোথায়, একেবারে নদীর পার ঘেঁষে। তো ওই 10-15 বছর আগের কথা, তিনি যখন ওই সাজের রাতে বের হন, তিনি জাল বিছানোর জন্য এই অংশটাকে বেশি ব্যবহার করতেন, কারণ এই যে অংশটাতে আমি বসে আছি এই জায়গাটা থেকে একটা বাঘ হয়েছে, বাঘ, এবং যদি মাছ এদিক দিয়ে আসে বা ওদিক দিয়েও আসে এই বাঘের কারণে, আমি যেদিক দিয়ে বসার ঠিক এদিক দিয়েই এই পার ঘেঁষেই মাছ বেশি আসবে, এটা কি তিনি ভালো জানেন। তো তিনি এখানে জাল বিছানার কাজ করছেন, যখন তিনি জাল বিছানার কাজ করছেন, তার ওই হারিকেনের আলোতে তিনি দেখতে পান যে একটা হাত বাঁকানো অবস্থা পানিতে ভাসছে। প্রথমে হাত নজরে আসে। হারিকেনটা হাতে উপরে উঠান, হারিকেন হাতে উঠানোর পরে তিনি দেখতে পান মানুষ, মরা মানুষ, মরে গেছে অনেকদিন আগেই। দাড়ির যে পাশটা, মানে থুতনির পাশ কালো হয়ে গেছে, কানের পাশ কালো হয়ে গেছে, বাকি অংশগুলো কিছু কিছু অংশ কালো হলো, পুরোপুরি সাদা, ফ্যাকাশে সাদা, ফুলে গেছে সবকিছু। পানিতে সেদিন স্রোত ছিল না, এবং স্রোত না থাকলে যেভাবে ভাসবে লাশ, ওই লাশ ওইভাবে ভাসছেও না নৌকা থেকে দুই তিন হাত দূরে। নৌকার যে আগাটা ওনার, সে আগা থেকে দুই তিন হাত দূরে। তো তিনি দেখলেন, তিনি দেখছেন যে ধীরে 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 নৌকা থেকে এটি একটু সরে যাচ্ছে। তিনি এই ব্যাপারটাকে আর বেশি গুরুত্ব দিলেন না। এইরকম লাশ ভেসে যেতে দেখেছেন উনি অনেক অনেক আগে থেকেই, ও উনার আর গায়ে লাগে না এখন আর। তো তিনি তার নিজে কাজ করবেন, কাজ করে তারপরও যখন মানুষজন এরকম কোনো কিছুর সামনাসামনি হয়, তার চোখ ঘুরে ফিরে বারবার ওদিকে যাবে। নিজে যে ছোট ছোট যা, মানে যেই চাল ফেলছিলেন, মানে ছোট ছোট সিস্টেম করে আর কি, তো তারপরও তিনি বারবার পেছনে দিকে তাকাচ্ছেন, কারণ এই মুহূর্তে কিন্তু লাশ যে দিক দিয়ে যাচ্ছে, মানে লাশ যে দিকে যাচ্ছে এবং তিনি যেদিকে কাজ করছেন, লাশের পজিশন তার পিঠের পেছনে, এই জন্য তিনি তাকে বাম দিকে বারবার তাকাচ্ছিলেন তিনি। এবং এই যে একবার দেখার পরে তো চোখের একটা আইডিয়া হয়ে যায় না যে পানির উপরে কি আছে, আলো থাকুক বা না থাকুক, তিনি ধরতে পারছেন যে এই ভারী জিনিসটা, এই কালো ভারী জিনিসটা একটু সরে গেছে, মানে যেভাবে ধীর স্থির ভাবে চলে যাওয়ার কথা ওইভাবে চলে যাচ্ছে। তিনি মনে মনে বললেন যে পিছন থেকে ডাক দিস না, এবং যখন তিনি নিজেই নিজেকে মনে মনে বললেন যে পিছন থেকে ডাক দিস না, ওনাকে কি যেন ডাক দেয় পেছনের দিক থেকে। তো যখন পেছনের দিক থেকে ডাক দেয়, ডাকটা ছিল এরকম, মাঝেই শুনতেছেন? তো তিনি উত্তর দিল, তোরা আমার ডাকটা দিস না, তোর ডাকটা শুনে আমার কোনো কাজে আসবে না, আর তোদের কোনো উপকার আমি করতে পারবো না, আর তোরা যদি আমার ভয় দেখাইতে আসিস, আমার নাওয়ের লাডি আছে, বাইরে সবকিছু ভেঙে ফেলামু, আর যদি মনে করো যে আমার নাও উল্টায় ফেলা দিবি, এই জায়গায় পানি বেশি গভীর না এখন, শুধু 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 আমার ভয় দেখানোর চিন্তা ভাবনা করিস না। তো পেছন থেকে কোনো কথা আসে না কিন্তু এখন। হারিকেনের আলোতে তিনি তার নিজের কাজগুলো করছেন, এমন অবস্থা হলো কি, ওই যে হাত, যে হাতটা তিনি প্রথম দেখেছিলেন, ওই হাতটাই এখন কিভাবে জানি নৌকার কাছে, মানে নৌকার পেট যে মাঝের যে সাইডটা, এই সাইডে এখন, কারণ উনি ওনার বাম বাম চোখে পেরিফেরাল ভিশনে দেখতে পাচ্ছেন। নৌকা তো বেশি বড় না, আমি তো নিজে দেখেছি, তো তার চেয়ে তো হয়তো একটু বড় হতে পারে। তখন তিনি দেখলেন যে স্লোলি পানির ভেতরে যেরকম লাশ থাকে, ওইভাবেই লাশের অবস্থাটা হচ্ছে এরকম, লাশটার হাত পা কুকড়ে গেছে পানিতে ভেসে থাকার কারণে। তো মানুষ মারা গেলে উপর হয়ে ভেসে থাকে, কিন্তু এই উপর হয়ে থাকা অবস্থাতে শরীর যখন আড়ষ্ট হয়ে যায়, এই লাশ আড়ষ্ট হয়ে যাওয়ার কারণে এখন উপর অবস্থা থেকে চিত হয়ে গেছে, পানির ভেতরে কিন্তু চিত অবস্থা এখন, যার কারণে চেহারা দেখা যায়, মানে চেহারা তো বোঝা যাবে না, চেহারা দেখা যায়, মানে পেট হাত পা, মানে সামনের সাইড থেকে দেখা যায়, পেছনের সাইড থেকে না। তো তার মুখে যে দাড়িগুলো ছিল, সেই দাড়িগুলো চারপাশ পুরো কালো হয়ে গেছে, আর এই মুখের ভেতরে সাদা 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 পোকা দেখা যাচ্ছে, মানে গিজ গিজ করছে পোকাগুলো, একেবারে গিজ গিজ করছে। যদি পানি আসে তো পানির সাথে রীতিমতো পড়ে যাচ্ছে, পানি যদি মুখ পর্যন্ত উঠে যায়, দু একটা পরেও যাচ্ছে পানির সাথে ধাক্কা খেয়ে, এবং চোখের ভেতরে পোকা গিজ গিজ করছে। তখন শরীর কিন্তু একদম ফ্যাকাশে সাদা, ফুলে গেছে কিন্তু পানিতে থাকার কারণে, কোনো রক্ত ভাব নাই। তো যেই সমস্ত জায়গাগুলো কালো, সেই জায়গাগুলো মূলত পচে যাচ্ছে আরো দ্রুত গতিতে। এখন লাশ কবে সেটা বুঝতে পারা যায় না, কিন্তু উনি একটা আন্দাজ করলো যে লাশ তো কমসে কম দুই সপ্তাহ কম হবে, মানে দুই সপ্তাহ বেশি হবে না, নইলে এই লাশের এই অবস্থা হওয়ার কথা না, মানে এখনো এরকম সাদা ভাব থাকতো না। এই অবস্থা হচ্ছে কি যে এই চিত হয়ে লাশটা, যে লাশটা আছে ওর হাত এবং মাথার, মানে চুলের পাশটা উনি দেখতে পাচ্ছেন। উনি আন্দাজ করলো যে আনুমানিক বয়স হয়তো বিশ থেকে, মানে 30-35 হবে। লম্বা অনেক, তো তার মাথার চুলগুলো একটু লম্বা, কিন্তু চেহারাটা গোলকাল, চুলগুলো এটা বোঝা যায় যে মানে অনেকটা কাঁধ পর্যন্ত আসবে। তিনি তার যে বইটা আছে না, বইটা মানে লগিটা, এই লগিটা দিয়ে একটা ধাক্কা মারল লাশের ভিতরে, লাশটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। ধাক্কা দেওয়ার পরে স্বাভাবিকভাবে লাশ যেভাবে সরে যাওয়ার কথা সেভাবেই সরে গেছে, মানে এখন তো একটা স্পিড পেল পানির ভেতরে, তো এটা সরে যাচ্ছে সরে যাচ্ছে। কিন্তু যে ধাক্কাটা যখন দিলেন না তিনি লগিটা দিয়ে, ওই লগি তো লাশের মধ্যে লেগেছিল, এখন লাশের ওই জায়গাটা না চ্যাপ্টার মতো হয়ে যায়। এখন মানে লগির ভেতরে কিছুটা, লগিটার দিকে তিনি যখন তাকান আর কি, যে জায়গাটাতে ধাক্কা দিয়েছিলেন, তার কেন জানি মনে মতো সন্দেহ হচ্ছে যে লগিতে একটু লেগে গেছে লাশের কিছু অংশ। তো তিনি বললেন কি যে পানির মধ্যে বেশ কয়েকবার জোরে জোরে বাড়ি মারলেন লগিটা দিয়ে, তিনি লগিটা দিয়ে ইন্টেনশনালি বাড়ি মারলেন এবং বাড়ি মেরে বললেন আমার পিছিয়ে পিছিয়ে কেউ আসিস না, আমার পিছনে পিছনে যদি আসিস একটা দাও দাও কোপাই দেব, কেউ আসিস না আমার পিছনে পিছনে। তো তিনি তার এই বইটা মানে এই লগি দিয়ে তখন নৌকা বেঁধে শুরু করেন একটু পরেই, দেখুন উনি কিন্তু এখান থেকে পালাননি, উনি জানেন। এবং যতক্ষণ পর্যন্ত তিনি নৌকা বেয়ে বেয়ে মানে এখন তো জাল বিছিয়ে দিয়েছেন আসবেন পরে, মানে উনি আসবেন শেষ রাতের আগে, তো তিনি এখন নৌকা টেনে টেনে যাচ্ছেন। এখন যখন তিনি নৌকা টেনে টেনে যাচ্ছেন তো পেছনের দিক থেকে ডাক আসে, ও মাঝি। উনি কোনো ডাকে সাড়া দেয় না, উনি নৌকাটা চালিয়ে 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 উনি ওনার যে জায়গাটা রয়েছে সেই জায়গায় এসে পৌঁছান, এবং সেখানে এসে পৌঁছানোর পর নৌকা বেঁধে তিনি পাড়ে উঠেন, সাথে একটু পানি নিয়ে নেন, এবং তিনি তার নিজের যে মাছা ঘরটা রয়েছে এই মাছা ঘরটায় থাকতে লাগলেন। তো এখন পর্যন্ত জানি না তার অবস্থা কিরকম, তিনি থাকেন কিভাবে। তো তিনি এখন যখন এই মাছা ঘরটা তিনি মানে নিজের ঘরে গেলেন, ঘুমানোর চিন্তা ভাবনা তার, তো শুয়ে আছেন, তো শুয়ে তো আছেন ঠিকই কিন্তু ঘুম তো আসে না, কারণ মাথার ভিতরে ওই যে লাশের ছবিটা বারবার ঘুরছে তার। তিনি কানে শুনতে পাচ্ছেন যে ও মাঝেই, তো কয়েকবার কানে শুনলেন শব্দটা এখন এইভাবে আসছে বহু দূর থেকে কে জানি ডাকছে, এবং কথাটা না একেবারে মানে একো হয়ে হয়ে ওনার দিকে এগিয়ে আসছে ও মাঝেই কথাটা। তো তিনি এদিক ওদিক তাকান, অন্ধকারে বোঝা যায় না কোনো কিছু, রাতে ঘুমানো খুব চেষ্টা করছেন না, একটু পরপর মানে স্বপ্নের মধ্যেও মনে হচ্ছে যেন ওই লাশটাই ওনার মুখের সামনে এসে মানে ওইভাবে ওই অবস্থাতেই একই ডাক ডাকছে, মানে একই ডাক দিচ্ছে যে ও মাসি। মানে ঘুমের ভেতরেও মানে এমন এক ঘুম তিনি দিয়েছেন যে একটু পরপর তার ঘুম ভেঙেছে একই বিশ্রী জিনিস দেখতে দেখতে। এবার শেষ রাত তো আন্দাজ করতে পারলেন তিনি, কারণ তার হাতে একটা ঘড়ি পর্যন্ত আছে, তো ওই ঘড়িটাও খুবই আগের ঘড়ি, রেডিয়াম ওয়াচ কেউ মনে হয় তাকে দিয়েছিল, কিন্তু একটু বেশি স্লো। এই এই ঘড়িটা উনি তখন পান, এখনো আছে কিন্তু এখন স্লো, তখন ওইটা ওনার কাছে ছিল। তো ওই ঘড়িতে তিনি দেখলেন যে সময় কত, তো শেষ রাতে সময় হয়ে গেছে, তিনি বের হলেন। এদিকে দূর থেকে মনে করুন যে একটু পরপর এই পাহাড়দাররা হুইসেল শব্দ করে, তো তিনিও মাঝে মাঝে হুইসেল বাজান, মানে তার তার কাছে একটা মানে বাঁশি আছে, তো তিনি ওই বাঁশিতে দুইটা ফু দিয়ে নিচে নামলেন, নৌকা দড়ি খুললেন, নৌকায় উঠলেন, টুকি দিয়ে বাড়ি মারে নৌকা পানিতে ওঠালেন। এখন তিনি তো এসে সেই জায়গায় পৌঁছে গেছেন, ওই সময় না চারপাশে আজান দিতে শুরু করেছে, এবং আজান দিতে শুরু করার কারণে তো স্বাভাবিকভাবে কোনো কিছু থাকার কথা না। উনি যখন মাছ উঠালেন না মানে জাল উঠালেন, ওই দিন জালে না মাছ ধরেই নাই, একটা মাছও ধরা নাই, নদীতে এটা সম্ভব না, নদীতে যে মাছ থাকবে না তা সম্ভবই না, আপনার একটা পোকা হলেও সেটা উঠবে, কিন্তু না একটা শামুক না একটা পোকা কিচ্ছু না। ওনার এত বড় জাল, পুরো জাল ফাঁকা, কিন্তু উনি এটুকু বুঝতে পারলেন, ওনার মন বলল ওনার দিল বলল তো সমস্ত মাছ খায়া গেছে, মানে ওনার অন্তরই ওনাকে বলছে তো সমস্ত মাছ খায়া গেছে। তো তিনি ওই সময় ওই দিন ওই জায়গা থেকে তিনি ফিরে চলে আসেন। প্রায় অনেক বছর পরে এরকম একটা ঘটনা ওনার সাথে ঘটে, মানে উনি যেভাবে বলছেন আর কি আমাকে, তো অনেক ওনার সাথে রিসেন্ট কোনো ঘটনা ঘটে নাই, তো যে 10-12 বছর আগের বা 10-15 বছর আগের কথা তিনি বলছেন, মানে ওই সময় পর্যন্ত অনেক দিন হয়েছে, তার সাথে কোনো ঘটনা ঘটে নাই, ওটা দিয়ে আবার শুরু। তুই এখন চিন্তা ভাবনা করলেন যে রাতের বেলা যদি আজকে আবার কাউকে দেখি, আজকে একেবারে থ্যাটলা ভেঙে ফেলবো সব কিছু, এটা হচ্ছে ওনার ফিলোসফি। তো তিনি ডোকা বাইতে শুরু করলেন, নৌকা বাইতে বাইতে এলেন, জাল বেছাতে শুরু করলেন। আজকে কিন্তু তিনি ওই তার আশে আছেন, মানে লাশ কুই আছে দেখা যায় কিনা। এই যে উনি যে লাশের ঘটনাটা এখন আমাকে বলছেন, ইভেন উনি কাউকে কথা বলেন নাই, দুই একজনকে বলেছিলেন অবশ্য যে এই ঘটনা একটু আংশিক অংশ বলেছিল যে লাশটাকে যে অবস্থায় তিনি দেখতে পেয়েছিলেন, কিন্তু তিনি সেটা মানুষজনকে ঘটা করে জানান নাই, জানানোর দরকারও মনে করেন নাই সেই সময় আর কি। তো এখন যখন তিনি যে চাল বিছিয়ে যাচ্ছেন, বারবার পেছনের দিকে তাকানোর চেষ্টা করছেন দেখার জন্য যে কেউ আছে কিনা, কেউ কিন্তু সেখানে নাই। এখন জাল বিছিয়ে তিনি ফিরবেন, কিন্তু সেই দিন তিনি নদীর মাছ বরাবর উঠে গেলেন। উনি মাছ বরাবর উঠে গেছেন কারণ একটাই, যদি কোনো না কোনো দিক দিয়ে যদি লাশটাকে আবারও দেখা যায় বা এর আভাস যদি পাওয়া যায়, তাহলে তিনি এটাকে ওইখানে আঘাত করবেন। উনি ইচ্ছা করে কিন্তু আজকে একদম পাড় ঘেঁষে যেতে চান নাই, কারণ পাড়ের দিকে কিন্তু স্বাভাবিকভাবে একটু গভীরতা কম, লাশ ওদিকে না আসার সম্ভাবনা বেশি। অতীত অভিজ্ঞতা বলে একটা ব্যাপার আছে, এটা উনি বলছিলেন আমাকে যে আমার অতীতের অনেক অভিজ্ঞতা আমি জানি, আমি যদি সাইডে থাকি আমি অনেক কিছু দেখব না, মাঝ নদীতে আইলেই খেলা শুরু হয়। তো উনি এখন মাঝ নদীতে বইটা ভানি না, মানে তিনি বইটা ঠেলছিল না, কোনো কিছু করছিল না। ওই একটা সময় হলো কি, পানির ভেতরে যদি কোনো ভারী কোনো কিছু লাভ দেয় গাছের উপর থেকে, তখন হবে কি যে পানির ভিতরে বড় ধরনের একটা ডিসপ্লেসমেন্ট হবে, নদীর ভেতরে একটা স্রোত, এবং ওই স্রোতে মানে এমন একটা অবস্থায় ওনার নৌকা মানে হালকা একটু বাই মানে একটু যদি উনি লগিতে একটু ঘুরিয়ে দেন, আবারও ঘুরে ফিরে তার একই জায়গার ভিতরে নৌকাটা চলে আসছে। তো ওই যখন বড় ধরনের ডিসপ্লেসমেন্টটা হলো, যখন ওই উঁচু থেকে কোনো কিছু নিচে পড়ল, তিনি সাথে সাথে চিত্র দিয়ে বললেন যে কোন অমুকের বেটা, মানে জিগারে যদি মানে সাহস থাকে তো সামনে আয়। কিন্তু ওই যে বড় যে ডিসপ্লেসমেন্টটা হলো উপর থেকে কোনো কিছু পানি ভেতরে পড়ল, ওই ডিসপ্লেসমেন্টের পরে মানে ওইখান থেকে যে ঢেউটা তৈরি হয়, ওই ঢেউটা ওনার নৌকা পর্যন্ত এসে পৌঁছায়। এবং এই যে অন্ধকার না, এই ওই অন্ধকারে মানুষ কোনো কোনো সময় চিন্তা ভাবনা করে কি যে পালিয়ে যাব, কোন কিছু দেখব, মানে এক এক রকম না। ইনি কিন্তু সেখানে একদম স্টিল, একদম স্টিল, মানে হারিকেনটা নিয়ে যে উনি দেখবেন এরকম কোনো ইন্টেনশন ওনার নাই। ওনার একমাত্র ইন্টেনশন হচ্ছে হাতে লগিয়েছে দেখব, বাড়ি মারব, আমি আর অন্য কোনো কিছু জানি না, এটা হচ্ছে ওনার ইন্টেনশন। এই যে ডিসপ্লেসমেন্টটা হলো না পানির বিশাল বড়, ঢেউটা তো চলে গেল, সবকিছু চলে গেল, উনি একদম স্থির তাকিয়ে আছে পানির দিকে, কোনো কিছু নাই। অনেক সময় গেছে, অনেক সময় যাওয়ার কারণে একদম ত্যক্ত বিরক্ত হয়ে উনি ওনার নৌকা টেনে ওনার ওই যে মাছাঘরের দিকে চলে যায়। তো মাছাঘরের দিকে উঠে যাওয়ার পরে দেখলো যে দু একজন লোক আছে, তাদের সাথে বসে বসে কথাবার্তা বললো, এদিক ওদিকের কথাবার্তা। তো তিনি রান্না যেটা করতেন, ওই যে মাছাঘরের পাশে ছোট্ট একটা চুলা আছে, আশপাশের লাকড়ির অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, নিজেই যা করার নিজেই করে নিতেন, দুইটা ভাত রান্না করতেন, আর ওই যে একটা একা মানুষ যে ব্যাপার চলে আর কি। তো উনি রান্না করবেন রাতের খাবারের ব্যাপারটা, তো ও রান্না করছেন, সেদিন বুঝে যে জিনিসপত্র তিনি ধুবেন ধোয়ার জন্য মানে মানে নদীর কাছে গেলেন, পাহাড় থেকে তিনি নদীর কাছে গেলেন। নদীর কাছে যখন যাচ্ছেন ধোয়ার কাজ করছেন, এই যে অন্ধকারের ভিতরে সবকিছু কিন্তু অন্ধকারের ভিতরে, উনার কেন জানি মনে হলো যে উনি এবার এক মানে উনি এবার লাশ তো দেখলেন, কিন্তু মনে হলো যে লাশের সাথে আরো কিছু জিনিস আছে। তো চোখটাকে একটু টাইট করলেন, উনি ওনার ভাষায় বললেন যে উনি ওনার চোখ টাইট করেছেন, আমি জানি না জিনিসটা কি। তো উনি ওনার ভাষায় বললেন যে উনি চোখ টাইট করেছেন, টাইট করে দেখার চেষ্টা করছেন এই লাশের সাথে কি, এবং এই অন্ধকারে নাকি উনি বুঝতে পারেন, মানে উনি এটা বলছেন যে এই অন্ধকারে উনি দেখতে পান, মানে লাশ তো লাশই ঠিক যেরকম উনি প্রথম দিন দেখলো ওইরকমই। আকার ইঙ্গিতভাবে বোঝা যায়, কিন্তু আশপাশে প্রচুর মাছ, মরা মরা মাছ, মানে সে মরা মাছ নিয়ে আসছে তার কাছে। তো তিনি ওই ওনার জিনিস যেটা তিনি ধোয়ার কাজ করছিলেন সেইটা ওইখানে রেখে নিজের লুঙ্গি টান দিয়ে মানে হুড়মুড়ি উপরে উঠে, মানে ওনার লগিটা নিয়ে আসার জন্য, উনি লগি নিয়ে আসছে। উনি এসে তখনও ওই অন্ধকারের ভিতরে আচ্ছা বুঝতে পারছে যে ওই জায়গাটাই, এবং মাছ মাছ যখন ভেসে ওঠে হালকা হালকা, যেহেতু আসার কারণে হালকা হালকা একটু রিফ্লেকশন আসে, ওই রিফ্লেকশনটার কারণে উনি বুঝতে পারেন যে ওটা মাছ। উনি ওই জায়গায় সপাটে মারতে থাকেন, মানে একটা মানুষ নদীর পাড়ে তার লগি দিয়ে পানির ভিতরে আঘাত করছে, কিন্তু উনি দেখছেন লাশ। অনেকক্ষণ গেল, উনি মনে হয় 15-20 মতো বাড়ি দিয়ে হাঁপিয়ে উঠেছেন ততক্ষণে। এখন যখন শান্ত হলো না সবকিছু, মরা মাছ আছে কয়েকটা শুধুমাত্র, বাড়িটারই ক্ষেত্রে টেমেটে গেছে অনেক কিছু, দুই একটার অবস্থা অনেক খারাপ, কিন্তু কোনো লাশ নাই। এবং তিনি সেইখানে ওই দিন রাতের বেলা কোনো কিছু আর খানও নাই। উনি কিন্তু অতীতের অভিজ্ঞতা সম্পন্ন লোক, উনি বুঝে সব। তো তিনি উঠে গেলেন উপর দিকে, শুয়ে পড়লেন, রাতে ঘুম ভাঙলো। ঘুম ভাঙলো কেন, মানে কে যেন এসছে তার মাথার কাছে। তো ওনার যেটা উনি শুয়ে থাকা অবস্থায় ওনার নাকে একটা স্মেল আসলো, ওই স্মেলটা হচ্ছে কি মানে নারীদের শরীর থেকে আসে, কেউ যদি কোনো ধরনের পাউডার ব্যবহার করে এই ধরনের স্মেল আসে আর কি। এরকম একটা স্মেল ওনার ঘুম ভাঙে, আর উনি উনি স্পষ্ট বুঝতে পারে যে ওনার মাচার সামনে যে রোডটা আছে এই রোডের উপরে কোনো মহিলা দাঁড়ানো। তো একটু উঁকি দেয়, মানে উঁকি দিয়ে দেখে যে মহিলাও দাঁড়ানো বাচ্চাও একটা দাঁড়ানো। তো এখন উনি বাইরে একটু প্রথম একটু কাশলো কথা বলার জন্য, কাশলো। তো উনি কাশি দিল, অভিনয় করলো আর কি যে তিনি ঘুমের ভিতরে কাশি দিচ্ছেন। তো এখান থেকে কোনো উত্তর আসে না, মহিলা মানুষ কোনো উত্তর দেয় না। ওই সময় ওনার একটা অভিজ্ঞতা হয়, সেটা হচ্ছে উনি যদি কখনো কোনো কিছু ওনার আশপাশে এইরকম পরিস্থিতিতে থাকে, ওনার কাঁধে ঝাঁকি আসে। ঝাঁকি মানে আপনি ওনার কাঁধে বসে পড়েছেন, অথবা আপনি ওনার কাঁধ মানে ঝাঁকাচ্ছেন, উনি এরকম অনুভব পায়। তো ওই সময় উনি সেই অনুভবটা পেলেন, তার দুই কাঁধ মানে ঝাঁকি দিয়ে উঠল। যখনই দুই কাঁধ ঝাঁকি দিয়ে উঠল, উনি সাথে সাথে বের হলেন, বের হলেন এবং তার চোখের সামনে যে দুজন, এই দুজনকে জিজ্ঞেস করলেন যে তোরা কারা। স্বাভাবিকভাবে উনি জানেন যে এরা মানুষ না, কারণ এটা হচ্ছে ওনার শক্তি, ওনার দুই কাঁধ ঝাঁকি দিয়ে উঠে। তোরা কারা, উত্তর দেয় না। বাচ্চার দিকে তাকালেন, মারা গেছে এটা বোঝা যায়, মানে ডেড বডির মতো দেখা যায় এই মুহূর্তে। গালের একপাশ কালো হয়ে গেছে, গালের একপাশ কালো হয়ে গেছে, আর যে নারী তার উপরে যে কাপড়টা, যে শাড়ি পরা, উনি আন্দাজ করতে পারছেন যে ভেতরের লাশ একেবারে প্রায় শরীরের অর্ধেক নাই, এটুকু বোঝা যায়। কিন্তু লাশের উপরে যে কাপড়, শরীরের উপর যদি কাপড় থাকে, ওই কাপড়ের কারণে যেরকম বোঝা যাবে ওরকম, মানে তার স্বাভাবিক আকৃতি কিন্তু আর আগের মতো নাই, মানে শরীরের অনেকখানি অংশ হারিয়ে গেছে, মানে ক্ষয়ে গেছে স্বাভাবিক। তো তখনও জবাব দেয় না তাকে। তো তিনি তার যে শক্তি, কিছু জিনিস তিনি জানেন। তো তিনি নিজের হাত মুঠ করলেন, হাত মুঠ করে পড়তে লাগলেন। তো যখন হাত মুঠ করে পড়তে লাগলেন, পড়ার সময় আবার চোখ বন্ধ করে রাখেন তিনি, চোখ খুলে দেখেন কেউ নাই। এটা কেন হচ্ছে তিনি তো বুঝলেন না। এবার যখন তিনি মাছ ধরার জন্য নামবেন, এবার মাছ ধরার জন্য তিনি যাচ্ছেন, ওই যে আগে জাল পেতে আসছেন, আজকে মেজাজ খুব খারাপ তার, হারিকেনের আলো একেবারে ফুল, মানে আরো বেশি আলো আজ, মানে তেল বাঁচানো লাগবে ওই চিন্তা ভাবনা তার নাই এখন আর। তিনি গেলেন, অবাক করার বিষয়টা হচ্ছে আমি যে জায়গাটাতে বসানো, এই যে জায়গাটাকে নিয়ে তিনি বারবার বলছিলেন সমস্যা, জায়গা ভালো না, কিন্তু সমস্যা এইখানে না, সমস্যা ওই পারে। জায়গা ভালো না বলতে তিনি এটা এই জন্য বুঝিয়েছেন, তিনি যখন এই জায়গায় আসেন তিনি দেখতে পান এই যে মহিলা যাকে তিনি দেখলেন এবং যে বাচ্চাটা তার সাথে ছিল, এই মহিলা আমি যেখানে বসে সেইখানে বসে আছে। তার বসার ধরন অত্যন্ত আক্রমণাত্মক, কিন্তু এটা স্পষ্ট বোঝা যায় সে ডেড। আর একটা ডেড বডি থেকে অর্ধেক অংশ ক্ষয়ে গেছে, শেষ হয়ে গেছে। সে বসে আছে তার দুই হাঁটুর উপরে তার কাপড়টা, তার হাঁটু স্পষ্ট বোঝা যায়, মানে পা পর্যন্ত বোঝা যাচ্ছে। দুই হাঁটু স্পষ্ট বোঝা, দুই পা সরানো, মানে সরিয়ে তিনি বসে আছেন আক্রমণাত্মক ভাবে, তার দুই হাতের কোণে দুই হাঁটুর উপরে তিনি এভাবে বসে আছেন। তার সাথে তার যোগাযোগই হয়, এবং যোগাযোগই যা হয়, চোখ তো এখানে নাই। উনি দেখেন যে কালা আন্ধার ওই জায়গার ভিতরে, বোঝা যায় যে কালা গর্ত হয়ে গেছে, উনি এভাবে বলতেছেন। আর বাচ্চাটা ওই মহিলার পেছনে শুধু মাথা একটু দেখা যায়, গালার একপাশ পচে গেছে, কালো। তো তিনি কিছু না বলে পাড়ের কাছে আর আসেন নাই। পাড়ের কাছে আসার কোনো যুক্তিকতা তিনি দেখছিলেন না তখন, কারণ হচ্ছে কি, জাল উদ্ধার করতে গেলে ওনার নৌকা চলে যাবে। রিজনটা হচ্ছে কি, তিনি আন্দাজ করতে পারছেন এখন যে তিনি যাদেরকে দেখছেন এরা কেউ তো মানুষ না, এরা কি জিনিস এটা তিনি নিজেও জানেন না। এখন ভূত যদি হয় মানুষের, তাহলে লাশও আশপাশে, মানে মানুষের ভূত যদি হয় তাহলে লাশ কিন্তু আশপাশে আছে। এবং যেই মুহূর্তে আল্লাহর বান্দার কথাটা নিজে নিজে চিন্তা করলো যে মানুষের ভূত যদি হয় তাহলে লাশও আশপাশে আছে, ওনার নৌকার নিচে বুদবুদ উঠল। আর উনি যে জায়গায় বসা উনি পিঠের সাইড দিয়ে বুদবুদ উঠল, এবং পানি থেকে যে কিছু উপরে উঠে মানে ভেসে উঠল, এটা পেছনের দিকে না থাকিয়েও বোঝা যায় অনুভূতির কারণে। তো ভেসে যে উঠলো, ভেসে ওঠার সময় নৌকার সাথে কিছুটা ধাক্কাও লাগে। এবার নৌকাটা একটু সামনের দিকে টান দিয়ে শুধু পেছনের দিকে ঘাড়গুটি তাকিয়ে দেখেন মহিলার ডেড বডি, যেটা পারে বসে আছে, যেই জায়গায় আমি বসা সেইখানে বসা, সেইখানে বসা মহিলার সাথেই লাগোয়া একটা বাচ্চার ডেড বডি। কোনো না কোনো কারণে একসাথেই জিনিসটা ফ্লোট করছে, কিন্তু ধরা বাধা না। ওই মহিলা তখনও পারে, তিনি তখনও দেখতে পাচ্ছেন পারে মহিলা, আবার তার পেছনে লাশ। উনি ডিসাইড করে ফেলেছে না আজকে আর এখানে আমি থাকবো না। এখন লগিটা দিয়ে আস্তে করে দুটা ধাক্কা দিয়ে নৌকা তিনি অন্য পারের দিকে নেওয়ার চেষ্টা করছেন, যে পারে সমস্যা। এখন সেই পারে যখন তিনি প্রায় পৌঁছে গেছেন, মাঝখান থেকে তার বোঝা যায় না, নৌকার নদীর মাঝখানে থাকলেও তো বোঝা যাবে না আমি কেনা কারণে, কারণ আলো তার বেশি নাই। তিনি যখন ওই সমস্যার পারে যে পৌঁছান, উনি এখানে দেখতে পান ওই যে প্রথম দিন যে লাশটা তিনি দেখেছিলেন যে অবস্থাতে, ওনার ওই লাশটা ওইখানে, ওই লাশটা ওইখানে, ওই যে পার, ওই পাড়ার ওইখানে এসে ঠেকে আছে, মানে কোনো না কোনো কিছু কাছে আটকে আছে, এবং উপরে একটা লোক দাঁড়ানো, মুখে খোঁচা খোঁচা দাড়ি। তার বুঝতে সমস্যা হয়নি এটা এই লোকই, মানে যার লাশ তাকে তিনি দেখছেন, যার লাশ পারে আটকে আছে তাকে তিনি দেখছেন ওই পারে দাঁড়ানো। এবং ওই পারে যে ব্যক্তিটা দাঁড়ানো, তার পেছনে তিনি একটা নিকষ কালো অন্ধকার দেখতে পান। তো এই অন্ধকারকে তিনি অনেক আগে থেকে চিনেন, তিনি এই এলাকার ভিতরে তো নতুন না, অনেক আগের লোক, এই অন্ধকারের সাথে ওনার পরিচিত শত্রুতা অনেক আগের। তো উনি ভেবেছিলেন যে এই অন্ধকার আর এখানে নাই, কিন্তু এই অন্ধকার আবার এইখানে এখন। তো যখন দেখলেন যে এই মরা লোকের ভূত তার চোখের সামনে আর ওই অন্ধকার পেছনে, তিনি মনে করলেন যে আজকে মনে আমার দিন শেষ, মনে হয় সবকিছু ফুরায় আসার সময় হয়ে গেছে। কিন্তু তারপরও উনি কোনো এক মানে অদ্ভুত উসিলা হোক বা যেটাই হোক, তিনি নৌকা নিয়ে সেদিন ওইখান থেকে চলে আসেন, কিভাবে জানি যাই না। এই বান্দা যখন আমাকে এই ঘটনা বললাম, আমি আবার জিজ্ঞেস করলাম এরপরে কি, এরপর আর কি কিছুই না। আমি বললাম যে ওই যে আপনি ওই পারে বলে অন্ধকার দেখলেন ওইটা, ওই যে ওই পার দেখেন, ওই যে গাছ দুটো দেখা যায় দেখছেন, দুটা গাছ আর মাঝখানে একটা ছোট ছোট গাছ আছে একাত মোড়া, এই গাছটা, এই গাছের উপরে সে বসে থাকে। আমি বললাম কে বসে থাকে, আমি জানি না, আমি ওর নাম দিয়েছি আন্দার মানিক। বললাম এটা কেমন নাম দিলেন আন্দার মানিক, ও দেখতে কালা। আমি কালা বলতে বলে, ও আসলে কালা, একের কালা একটা ছায়া। মানিকের মতো দুটা সুখ সহজল করে লেগে আন্দার মানিক। আচ্ছা তাহলে ওই পারে থাকে? উনি বলে হ্যাঁ ওই পারেই থাকে। তো যাইয়া ভালো থাকেন, তুই কথা বলে সে টান দেওয়া শুরু করলো নুকুই সময় বলে যে দাঁড়ান দাঁড়ান আপনি থাকেন কত বছর? তো সে আমাকে বললো তো জানি না গোনা লাগবো, হিসেব নিকাশ তেমন করি নাই, কিন্তু বহুত বহুত আগে থেকে থাকি এই জায়গায়। তুমি বললাম যে তোর পরিবার? উনি বললো আমার সব শেষ হয়ে গেছে, আমার সব অনেক আগেই শেষ হয়ে গেছে, আমার জিন্দগিটা আমার একেবারে শেষ করে দিচ্ছে সব দিক দিয়ে, কারণ আমি থাকি একলা, এত বছর ধরে চলতেছি কোনো অসুবিধা নাই, প্রায় 30 বছরের উপর হয়ে গেছে একলা থাই, কোনো অসুবিধা হয় না। আপনি ভালো থাকেন, এই কথা সে আবার টানা দেওয়া শুরু করলো, মানে আবার সে নৌকা মানে লগি দিয়ে টান দেওয়া শুরু করলো। তো আমি বললাম যার সাথে একটু কথা ছিল আমার, যাচ্ছেন কোথায়? আমি তো আসছি অনেক দূর থেকে কথা বলার জন্য। আশ্চর্যজনক একটা ব্যাপার, মানে তার সাথে একটু কথা বলবো বুঝতে চাইল না। আমি চেষ্টা করি মানুষের সাথে কথা বলার জন্য, চেষ্টা করি, তো আমি ওইভাবে চেষ্টা তো আর করলাম আর পার পেলাম না, সে তো নৌকা দিয়ে টান দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমি আবার ইমিডিয়েটলি উঠি নাই, অন্ধকার কিন্তু, আর তখন কিন্তু তখন 8:30টার উপরে বাজে, মানে আজকে যে আমি রেকর্ড করছি এখন এই মুহূর্তে, এই যে আমি পোস্টটা দিয়েছিলাম আপনাদের জন্য, তো এই যে আজকে আর কি 8:30, তখন তিনি আমাকে এটা মানে তিনি চলে যাচ্ছেন ততক্ষণে। তো আমি তো কিছু জিনিস মিস করি, তো এই নদীটাকে নদীর এই অংশটা দেখে একটু আমার ওই দিনের কথাগুলো মনে পড়তে লাগলো, যে একটা সময় আমরা বিভিন্ন কারণে কোনো না কোনো সময় ওই পারে যাই, একটা সময় ছিল মানুষের জন্য যখন কোনো সলিউশন আমরা পেতাম না, আর একটা সময় আসলো এমন কঠিন যে কঠিন সময়টা আসার পরে সবাই বরবাদ হয়ে গেছি আমরা। তো এরকমই এক মাঝে আসতো না আমাকে নেওয়ার জন্য, তো এইটাই আমি ভাবছিলাম বসে বসে যে আসলেই তো মাঝেও তো এইভাবে আসতো, এই লোকটাকেও যখন যেতে দেখলাম আমি এক দুই সেকেন্ডের জন্য মনে হলো আরে তো মাঝি এই তো আমাদের মাঝি। তো একটা হুইসেল বাজানোর শব্দ আসে হুট করে, তো হুইসেল বাজানোর শব্দ আসে আমি আবার শব্দের উৎসর দিকে তাকাই, দেখি যে নৌকা আবার একটা আসতেছে, আর একটু কাছে আসতে আসতে আমি চিনতে পারলাম ওনাকে, কারণ উনি তো কোন 60টা পরে আমি সেটা মাথায় রেখেছি, একটা 60 পরে তিনি, হ্যাঁ আসলে আমি 60-এর ব্যাপারেও কম বুঝি, কম বুঝি আসলে এটা সত্যি কথা, আমি জিনিসপত্রের ব্যাপারে কম বুঝি, দুনিয়া আমি জিনিস একটু কম বুঝি। তো যে 60টা তিনি পড়েছেন 60টা সাদা এবং লম্বা লম্বা স্ক্রাইব আছে আকাশি কালারের, কিন্তু 60টা অনেক পুরাতন, আমি জানি না এই ধরনের 60কে কি বলে, 60টা ফুল হাতার সাপ। তো তিনি আমাকে বললেন যে যান নাই এখন আপনি, আমি বললাম যে আপনি গেলেন মাত্র আর আসলেন 2-4-5 মিনিটের ভেতরেই, আমি আসছি আমার কাজে, আমি ভাবলাম যে আপনি চলে গেছে, আমি তো দেখতেছি এখন আপনার কাছে বসা, আপনার এত হিম্মত আসে কুত্তেকা, আমি যে আপনাদের কইলাম যে ওই যে দুইটা গাছ আর মাঝখানে যে 1-8 মোটা গাছটা, ওই গাছের মধ্যে যে আন্দার মানিক থাকে আপনার ভালো লাগে না আমার কথাটা? তখন আমি ওনাকে বললাম দেখেন আপনি আমার আহ্বান পরে রাগ হেন না, বিশ্বাস করেন আমি অনেক কিছু জানি অনেক কিছু দেখি, এখন পর্যন্ত আমি কিচ্ছু দেখি নাই, আর দেখলেও আমি এখান থেকে চুপচাপ এমনিও চলে যাবো, আমার এগুলোর সাথে বাড়াবাড়ি করি লাভ নেই চাচা, কিন্তু আপনি আসছেন আপনি আমাকে বললেন যে আন্দার মানিক জিনিসটা কি, আপনার সাথে আমি আজকে আর বেশি কথাবার্তা কুমড়া যান গা ভালো আপনার লেগে। তো আমি ওনাকে বললাম যে আপনি যেহেতু আসছেন আপনার সাথে আমি একটু কথা বললাম, আমি কোথেকে আসছি জানেন? আমি ওনাকে তখন বললাম যে আমি এখান থেকে যে আসছি আমার এখান থেকে আমার বাসায় ফেরত যেতে আমার প্রায় 1-15 ঘন্টা লাগবে, আমি আজকে আসছি আপনার সাথে কথা বলার জন্য, আর আপনি যদি আমার সাথে একটু কথা বলার পরে যদি এখন এভাবে চলে যান এটা কি সুন্দর লাগে, তা আপনি কথা বলতে থাকুন না আমার সাথে, আমার কাজ আছে, আমার কাজ আছে অনেক, এবং আমি যদি এখন আপনার সাথে বসে বসে গপ্প করি তাহলে আমার কাজ করবো কেনা? আমি বললাম কি কাজ? বললাম আপনি তো হুনেন নাই। আমি বললাম কি? আমি জাল ভাতে আপনি হুনেন নাই। বলো ও আচ্ছা কেউ কি নেই, আপনি তো আসল জিনিসই খেয়াল করলেন না, আপনি আমার গল্প শুনতে চান আর আমি যে আপনারা কইলাম যে আমার আসল কাম জাল ভাতা এটা আপনার খেয়াল নাই, তখন আমি বললাম যে এটা আসলে আপনি আন্দারমানিকে কথা বলছেন তো বারবার, এই জন্য আমি বুঝতে পারিনি, খেয়াল করিনি। তো বললো যে না আপনি শুনতেছেন, আপনি ভালো করে শুনবেন, যদি শুনতেছেন তাহলে ভালো করে শুনেন, আমার নৌকায় উঠেন, আমি কাম করি আর আপনার লাগে আমি কথা কমো। তখন আমি ওনাকে বললাম যে না আসলে আমি নৌকা উঠতে পারবো না। কাতে কোনোদিন নৌকা পারন নাই, আমাকে আসলে নৌকা পার হই কিন্তু দিনের বেলা, আর রাতের বেলা আমি একা পার হই না। তারপর আমি রাতে মাঝে মাঝে একা পার হই কিন্তু আমার সাথে কেউ না কেউ থাকে। তো বললো তখন সে আমাকে বললো কে থাকে, আমি বললাম চাষা আপনার যেমন আন্দার মানিককে দেখেন আমি অনেকের দেখি, এরাও মানুষ না, কেউ কেউ আমার সাথে থাকে। তখন সে আমাকে বললো কি সাধনা করে পাইছেন, আমি বলি চাষা আমি আমি এগুলো করি না, আমার কাছে ওগুলো খুব থার্ড ক্লাস জিনিস, মানে আমি আপনাকে বোঝাতে পারবো না চাষা, কিন্তু কথা যদি হয় সব কথাই বলবো আপনারে, এটা আপনি আমাকে বলেন আর কি হয়েছিল পরে আর আন্দার মানিককে। তখন উনি বললো যে ওই লাশের কিন্তু সিলসিলা ওইখানে শেষ, মানে ওই যে লাশের যে চ্যাপ্টার উনি যে লাশ দেখেছেন এই সিলসিলা কিন্তু এখানে শেষ। তিনি বলছেন অনেক আগে যে সময় তো উনি এখানে নতুন নতুন, ওই সময় এই জায়গার ওই ওই পার হোক বা এই পার হোক এই পারগুলো যেমন উঁচু ছিল ঠিক তেমনি নদী অনেক বেশি চওড়া ছিল, আর এই চওড়া নদীর দুই পারে গাছপালার সাথে সাথে মানে ঝাউবনের মতো জায়গা ছিল, ঝাউবন বা কাশবন এই ধরনের বন। তিনি রাতের বেলা কিন্তু ঠিকই একই কাজই করতেন, নদীর সাইড দিয়ে তিনি জাল পেতে যেতেন, কারণ সামনে যেহেতু এটা যে একটু সামনে বাঘ, তো এই যে বাঘের কাছে এসে মাছ পাওয়া যাবে। প্রায়শই তিনি ওই রাতের বেলা এই জঙ্গলগুলোর ভিতরে মানুষের ধস্তাধস্তি টের পান, উনি বুঝেন যে কেউ না কেউ মেয়ে ছেড়ে নিয়ে এসে খারাপ কাজ করে, জঙ্গল এগুলো করেই। কিন্তু একদিন উনি মাছের জাল ফেলতে যাচ্ছেন, সেই সময় উনি টের পান, মানে উনি আমাকে বলছেন আমি মাছের জাল ফেলাইতেছি, ওই সময় আমার কানের মধ্যে না একটা সিক্কুর ভাসে আসে দূর থেকে, একটা মাইয়া ফুলার সিক্কুর। তো সেই চিৎকার শোনার পরে তিনি সেখানে যান, মানে খুব তাড়াতাড়ি নৌকা বাইতে বাইতে সেদিকে যান, কারণ এই চিৎকার না যদি খুনের মতো কোনো পরিবেশ তৈরি হয় তখনই কেউ না কেউ এইরকম চিৎকার দিবে। তিনি ছুটে যান দেখার জন্য কে কোন ঘটনা ঘটাচ্ছে সেখানে। এখন লগি বাইতে বাইতে ওই চিৎকার যে জায়গা থেকে আসছে আনুমানিক আন্দাজ করে সেই জায়গায় যখন পৌঁছান, তার মনে হলো যে তিনি ওই জায়গায় এসেই পৌঁছা যান যে এইখান থেকেই চিৎকার দিয়েছে। তো তিনি দেখতে পান আশপাশে কেউ নাই, তো তখন তখন আবার হারিকেনটা কিন্তু নেভে গিয়েছিল পুরোপুরি, তো অন্ধকারের ভিতরে আশপাশে কাউকে তিনি দেখেন না। কিন্তু হঠাৎ করে না তার দুই কাঁধ ঝাঁকি মারল, যখনই তার দুই কাঁধ ঝাঁকি মারল উনি সাথে সাথে অ্যালার্ট, ঘটনা কি কে আইসে। উনি তাকিয়ে দেখে ওই যে দুটা গাছ যে জায়গাটা যে প্লেস এই প্লেস, কিন্তু তখন কিন্তু এই জায়গাটা নদী ওনার পেছনের সাইডে, উনি তো পাড়ের কাছে চলে আসছেন না, এখন তো পাড় প্রায় ছোট হয়ে এই জায়গায় যে বড় দুটা গাছ এবং এক হাত মোটা গাছটা, এখন সেটা পানির জায়গাটা, মানে তখন সেটা পানির ভেতরে ছিল ওই জায়গাটা, তো এখন সেটা তো তার পেছনের দিকে। তো তিনি যখন একটু নিজেকে মানে ঠান্ডা রেখে যখন পেছনের দিকে ঘুরে থাকেন, এবার নদীর উপরে তিনি দেখতে পান কালা একটা ছায়া, কালা একটা ছায়া, মনে হলো যে মাইয়া মাংসের ওড়না আছে, কালা একটা ছায়া কিন্তু দুটা আন্দার মানিকের মতো, মানে আন্দারের ভিতরে দুটা মানিকের মতো জ্বলজ্বল করা চোখ, দেখতে মনে হয় যে মহিলা মানুষ, কারণ ওড়না উড়ে বাতাসে, এরকম মনে হলো যে ওড়না উড়ে। তো তিনি যখন এটা দেখলেন ওই এন্টিটি তার কাছে এগিয়ে আসে, এগিয়ে এসে তার নৌকায় মানে ঠিক তার নৌকার কিন্তু সামনেই তার নৌকার কোনিতে বাড়ি মারে ওই এন্টিটি। তো ওতে হয় কি যে তার নৌকাটা একেবারে তার দিক থেকে পানির দিকে মানে মানে এমনভাবে স্লিপ করলো যে তার পেছনের দিকে যে তার নৌকার যে কর্নার ওইটা একেবারে উঁচুতে উঠে গেল, এবং উনি অলমোস্ট পানি প্রায় উনার নাক বরাবর চলে এসেছিল, মানে উনি ওই ওই মোশনে ওই লাথি দেওয়ার মোশনে নৌকাটা মানে তার পেছনের সাইড খাড়া হয়ে গিয়েছিল, এবং অপর পাশ এখন পানিতে জাস্ট ডুবে যাবে যদি একটু থাকেই। কয়েক মিলি সেকেন্ড, কিন্তু কি হলো কি আবার নৌকাটার ওই মোশনেই পানির ভেতরে কিছুটা ঢুকে আবার সোজা হয়ে গেল, ওনার নৌকাটা ডুবে নাই। তো উনি আশপাশে কি হলো বুঝতে পারল না, আবারও একটা চিৎকার শব্দ আসলো, আবারও মহিলা মানুষের চিৎকার, মানে ওনার হিসাবে মায়ের ফোলার চিৎকার। উনি এদিক ওদিক তাকায়, তারপরে উনি করলো কি যে কে মূল্য কে বাসলাটা আমার দেখার দরকার নেই, অলরেডি তার বইটা হারিয়ে ফেলেছেন তিনি, তো তিনি ওই পারে আবার যাবেন যে ওই সুযোগ কিন্তু নাই। বুদ্ধিমান লোক যেহেতু তিনি, তো তিনি করলেন কি তিনি যেহেতু একটা পারের কাছাকাছি আছেন, এই পারে ভূত থাকুক পিচাস থাকুক যেই থাকুক এই পারে ওঠা লাগবে এখন বাসার দিকে। তো তিনি ওই ওই সময় করলেন কি যে সাথে সাথে হাত দিয়ে তিনি হিঁচলে হিঁচলে যতটুকু পেরেছেন এসছেন। তার কেন জানি মনে হচ্ছিল যে পানির ভেতরে কোন জিনিসটা যদি নড়াচড়া করছে, যে জিনিসটা পানির ভেতরে নড়াচড়া করছে ওই জিনিসটা উনাকে ধরার জন্য আসছে। উনি পারের কাছাকাছি গিয়ে কোনো মতে নৌকা থেকেই লাফ দিয়ে পারে ওঠেন, ধুসমুস করে পারে ওঠেন, নৌকা ওই লাফের কারণে আরো পিছনের দিকে চলে যায় মোশন, মানে নৌকা থেকে লাফ দিয়েছেন যেহেতু নৌকা তো আর স্থির ছিল না, পেছনের দিকে যাচ্ছে আস্তে আস্তে। এখন তিনি তো পারে উঠলেন, পারে তো যে ঝাউবন কাশবন এরকম একটা অবস্থা, বইলাটা চিৎকার তিনি শুনছেন দুইবার, এখন কোথাও কোনো চিৎকার তিনি শোনেন নাই। তো এদিক ওদিক কেউ নাই, আশেপাশে কোথাও কেউ নাই, তো কি করবেন তিনি? তিনি ওই কি জিনিসটা দেখলেন তার কাছে, মানে তার কাছে এরকম লাগলো যে ওই জিনিসটা এদিক ওদিক তিনি মানে চোখের পলক ফেলে দেখছেন, আসলে যে ভয়, ওই ভয়ের কারণে উনি দেখছেন ওই জিনিসটা তখন এখানে নাই। তো কিছু সময় যখন গেল একটু নিচে, যখন ধাতস্থ হলো, ওই ধাতস্থ হতে না হতে তিনি আবার একটা চিৎকার শুনলেন, আবার একটা চিৎকার, এবং চিৎকার এবার যে দিক থেকে আসলো, মানে চিৎকার ওনার ভাষা মায়া বলা চিৎকার, ও ঠিক উনি যদি একটু সামনের দিকে দৌড়িয়ে যান ওই জায়গাতে নিয়ে পেয়ে যাবেন। এবার করলেন কি যে তিনি এই যে কাশবন বা এই যে ঝাউবন এখান থেকে কিছু জিনিসপত্র টেনে, মানে মনে করুন যে একটা দড়ির মতো জাস্ট কোন রকম পেঁচিয়ে ফেললো, একটা বাড়ি যেতে মারতে পারে যে, তো তিনি ওই দড়ির মতো পেঁচাতে পেঁচাতে সেদিকে এগিয়ে যাচ্ছেন, মানে ওই মুখ দিয়ে শীষ বাজাতে বাজাতে, আমরা যে ফ্লুট করে শীষ মারি না মুখ দিয়ে, ওই যে ঠোঁট বাঁকিয়ে উনি ওইভাবে শীষ বাজাতে বাজাতে যাচ্ছেন। ওনার ব্রেনে আল্লাহ কোনো জিনিস হয়তো সেট করে দিয়েছেন, উনি কিভাবে কিভাবে জানি কিছু জিনিস করেন, উনি এমনভাবে আসছিলেন যেন যদি ওখানে কোনো মানুষ থাকে সে যদি কোনো অপকর্ম করার চেষ্টাও করে, ও বুঝতে পারবে যে কয়েকজন মানুষ আসছে, একজন না, মানে তিনি এমনভাবে দাপিয়ে দাপিয়ে আসছিলেন, এবং তিনি নিজেও দুই তিন রকমের শব্দ করছিলেন একই টাইমে। তো আন্দাজ মতো যে জায়গায় আসলেন তিনি, ওইখানে আসার পরে তিনি দেখলেন একটা মেয়ে, 12 বছর কি 13 বছর, চুল এলোমেলো, কিন্তু সামনের দিকে, পেছনের দিকে না চুলগুলো চায়, সামনের দিকে। অন্ধকারের ভিতরে উনি স্পষ্ট বুঝল যে এটা জিন্দা লাশ না, মানে জিন্দা না, একটা লাশ মানে ভূত। উনি ভূত দেখতেছে, মেয়ে মহিষের বাচ্চা মেয়ের। এটা দেখার পরে না একটু বুকের ভিতরে যখন ঝনঝন করে উঠলো, ঠিক তেমনি দুইটা কাঁধ নড়ে উঠল। এনটিটি, উনি এনটিটি টের পেয়ে গেছেন, সেটা এনটিটি। ও অন্তত অতক্ষণে ভয় ঠেলায় ঝনঝন ঝনঝন করছে, কাঁপছে না, ঝনঝন করছে রীতিমতো, মানে উনি ওনার কানে শব্দ শুনতে পাচ্ছেন ঝিনঝিনাটি ঝনঝন করার। কিছুটা পিছিয়ে আসছেন তিনি, কিছুটা পিছিয়ে আসার পরে ওনার কেন জানি মনে হলো যে একটু যদি এদিক ওদিক ঘুরে তিনি এমন কাউকে দেখবেন যার এখানে থাকার কথা না। উল্টো ভাবতে না ভাবতে তার চোখের সামনে আন্ধার মানে ওই কালো, এবার তিনি বুঝতে পারলেন যে এটা সেই জিনিস, এটা সেই মেয়েটা, মানে উনি মেয়েটাকেই দেখলেন কিন্তু এখন এটা স্পষ্ট ক্লিয়ার এই আন্ধার মানে কি ওই মেয়ের রূপে তার সামনে দেখা দিয়েছে, এটা মায়ার ভূত। মায়াভূত হলে হয় কি যে উনি ওনার হিসাব হচ্ছে কি মায়াভূত পিছা লাগলো না বেড়া মানুষ শেষ হয়ে যাবো, আর আমি তো বেড়া মানুষ, তো আমি দিছি দৌড় যে দিছি আন্ধার মানে আমার পিছা পিছা আহ নাই, ওহেন দেখিল দিলে আসতেছে ও হাসতেছে আর আমি দিছি দৌড়, দৌড় দিয়ে আয়া সামনের দিকে, একখান বাঁক আছে বাঁকের পাশ দিয়ে আমি গেছি গে আরো সামনে। এখানে যায় কয়টা ঝুপড়ি ঘর আছে, ওই ঝুপড়ি ঘরের মধ্যে ওই মানে লেবার, ওনার ভাষায় কি লেবার, লেবাররা কাম করতে, এই লেবার থাকে, লেবাররা কাম করতে কারো যে দূরে ছোট ছোট দোয়ান পাট উঠতেছিল, মানে ওনার ভাষায় মানে যে লেবার ছিল, তো লেবারদের ইয়ার ভিতরে তিনি ঢুকে গেছেন। এক হিসেবে তিনি নিজে যে জায়গা থাকতেন সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিলেন তখন। তো উনান হিসেবে আন্ধার মানে কিরকম, এবং আন্ধার মানিককে তিনি বারবার দেখছেন ওই ওই জায়গাতেই। নদী যখন আস্তে আস্তে সরু হয়ে আসে, যখন ওইখানে দুইটা বড় গাছ হয়, দুইটা বড় গাছের মাঝখানে একটা এক হাত মোটা, মানে এক হাত বলতে একটা হাতা মতো যতখানি মোটা হয়, ওই মোটা গাছের কাছে আন্ধার মানিককে দেখা যায়। এখনও নাকি সে মাঝে মাঝে সিকুট দেয়। উনি আমাকে বলছিল, বাঘা মাঝি আমাকে বলছিল, আপনি যদি এনে বসে থাকেন না, আমি যদি আন্ধার মানিক সিকুট দেয় একটু পরে আপনি সিকুট শুনবেন, এবং সেই কথা বলে শেষ করতে পারে নাই। আমি আসলেও শুনি চিৎকার, আমি শুধু একা শুনিনি, সেও শুনে, মহিলা মানুষের চিৎকার। এবং সে আমাদের হেসে কয়ে শুনছেন আন্ধার মানিকের চিৎকার। এই কথা বল, এই কথা বলতে না বলতেই তার মুখটা কালো হয়ে আসে, মানে সে কোনো কিছু রিয়ালাইজ করে, সে কিন্তু আমার ভিতরে ভয় দেখে নাই, কোনো কিছু দেখে নাই। এতে সে অবাক হয়, মানে তার ভিতরে আমার প্রতি যে সন্দেহটা ছিল, আর এই শহরের মানুষ যেরকম যেরকম ভাব থাকে, ওটা তার মুহূর্তের ভিতরে একদম গায়েব হয়ে গেল। এটা আমি তার চেহারা দেখে বুঝতে পারলাম, এটা আমি তার চেহারা দেখে বুঝলাম। তো তিনি যেহেতু আমাদেরকে তাকিয়ে আছেন না, তখন আমি বললাম, কি মনে হয় যে আমি ভয় পাই? না, কিন্তু ব্যাপার হলো কি চাচা, আমি কিন্তু এখন পর্যন্ত আন্ধার মানিককে দেখিনি ওইদিকে। তো উনি একবার ওইদিকে তাকালো, আবার আমার দিকে তাকালো। এরপরে তিনি করলেন কি, নৌকাটা ঘাটের কাছে ভিড়ালেন, মানে ঘাট বলতে কি যে পাড়ের কাছে ভিড়ালেন। ভিড়ানোর পর তিনি নিচে নামলেন, নিজেই পানির ভিতরে একটুখানি নামলেন, কাদা মাখা কাদা মাটি মানে কাদা সহ উপরের দিকে উঠলেন। আবার আমি যেদিকে ছিলাম আমার বাম দিকে একটু দূরে একটা গাছ আছে, ওই গাছের কাছে গিয়ে নিজের পাটা পরিষ্কার করে এসে আমার পাশে এসে বসলেন। বসার পর আমারও বললেন, আচ্ছা বুঝলাম,